89.2.
Guasha. Guasha.
স্বাগত সবাইকে এবিসি রেডিও 89.2 এফএম এ। শুরু হয়ে গেছে কুয়াশা এবং সঙ্গে আছি শারমিন। আর প্রতিবারের মতন আজও গল্প রয়েছে। হ্যাঁ, দুটো গল্প শুনবেন। প্রথম গল্পটি পড়ে শোনাবে সেতু। গল্পটির নাম বলে দিচ্ছি, গল্পটির নাম হচ্ছে, খুব চমৎকার গল্প আজকের, বড়লোকের হাড়ির খবর, লিখেছেন আশাপূর্ণা দেবী। আসুন তাহলে এখন গল্পের প্রথম পর্ব শুনছি, তারপর ছোট্ট একটা ব্রেক নিয়ে সরাসরি চলে যাব দ্বিতীয় পর্বে, তারপর আবার ফিরে আসছি। গল্পটির নাম আবারও বলছি, আজকের প্রথম গল্পের নাম বড়লোকের হাড়ির খবর, লিখেছেন আশাপূর্ণা দেবী আর পড়ে শোনাবে সেতু। আজ শর্মিন সঙ্গে আছি, ফিরে আসব গল্প শেষ হবার পর।
লম্বা সাগরটার এপারে একপাশ ঘেঁষে দাঁড়িয়েছিল বটকেষ্ট। সময় পেলেই এরকম দাঁড়িয়ে থাকে সে, সাগরটা দিয়ে মানুষ পারাপার দেখে। এটা বটকেষ্টর একটা নেশা, কে আসছে কে যাচ্ছে, কে চেনা কে অচেনা, তার হিসেব রাখা। তা সাগর পারাপার তো করছে সবাই হরদম, দিন দুপুর নেই, রাত দুপুর নেই, সকাল নেই, সন্ধে নেই। এই যে মাত্র খানিকক্ষণ দাঁড়িয়ে আছে বটকেষ্ট, কতক্ষণ তা অবশ্য জানে না। হাতে তো ঘড়ি বাঁধা নেই, কাছে সময়ের হিসেবও নেই, তবে খুব বেশিক্ষণ নয়। এটুকুর মধ্যেই কতজন এলো গেল, আজ তার চেনা জানা কাউকে পেল না। আর সবাই তো ঝড়ের বেগে ছুটছে, দাঁড়িয়ে একটা কথা বলবে এমন সময় নেই। যারা যায় তাদের তো কথাই নেই, দৌড়নোর ঘটা কি, যেন ট্রেন ফেল হয়ে যাচ্ছে না হয় রাজ্য হাতছাড়া হয়ে যাচ্ছে। যারা আসে তারা বরং কখনো কখনো একটু দাঁড়িয়ে বটকেষ্টর কাছে খোঁজ তল্লাশ নেয়, কতদিন এখানে আছে বটকেষ্ট, জায়গাটা কেমন, এইসব। আজ আর তেমন কাউকে পায়নি, কথা বলতে না পেরে পেট ফুলছিল বটকেষ্টের। হঠাৎ দেখতে পেল ওই দূরে সাকোটার একেবারে ও মাথায় কে যেন আসছে, হাঁটার ভঙ্গিটা যেন চেনা চেনা। দৈবক্রমে এ সময় সাকোটা একটু ফাঁকা হয়েছে। বটকেষ্ট চোখের উপর দিকে হাত আড়াল করে নিরীক্ষণ করে দেখার চেষ্টা করল লোকটা কে। নদীটা বিশাল, সাকোটাও বিশাল লম্বা, পার হয়ে আসতে সময় লাগে। ধৈর্য ধরে থাকতে থাকতেই লোকটা কাছাকাছি এসে গেল, চিনতে পারল বটকেষ্ট, আর চিনে চমকে গেল। গজগোবিন্দ না, ও না মিলিটারি চাকরি নিয়ে জলন্ধরে না কোথায় যেন চলে গিয়েছিল, তাগড়া জোয়ান চেহারা, এক কথাতে চাকরি হয়ে গিয়েছিল। অবশ্য যুদ্ধ করার চাকরি নয়, গজগোবিন্দ হচ্ছে ডাক্তার, সেই চাকরি পেয়েছিল মিলিটারিতে। তো এক্ষুনি চলে এলো মানে, ভাবতে ভাবতেই লোকটা মানে গজগোবিন্দ একদম সামনে চলে এলো আর চেঁচিয়ে উঠল,
কে বটানা?
বটকেষ্ট শিউরে উঠল, চমকালো খানিকটা আহ্লাদে খানিকটা দুঃখে, বলল,
তুমিও চলে এলি?
তা তো এলুম, জমের মুখে থাকা তো, কিন্তু তুই কবে?
সেই তো উল্টো রথের দিন, তুই দেশে না থাকাতেই আমার এই বিপত্তি, তোর ওষুধ একঘাত পড়লে ঠিক সেরে যেতুম।
গজগোবিন্দ বলে উঠল,
হয়েছিল কি?
আর বলিস না, ওই উল্টো রথের মেলা দেখতে গিয়ে খান নাস্টেক পাঁপড় ভাজা আর দুকুড়ি মাত্তর ওই বেগুনি ফুলুরি খেয়েছিলাম, ব্যাস হয়ে গেল। ব্যাটা নিঘাত কেরোসিনে পাঁপড় ভেজেছিল, চল গজু আমার ওখানে নিরিবিলিতে যাই।
গজগোবিন্দ তাজ্জব হয়ে বলল,
এখানে তোর নিজস্ব ঘর বাড়ি আছে?
বটকেষ্ট একটু রহস্যময় হাসি এসে বলল,
আছে বললে আছে, নাই বললে নেই, তো নিরিবিলিটা তো আছে, নবকেষ্টর মাত্র সেখানে পৃথিবীর বাড়িতে।
গজগোবিন্দ একটু দুঃখিত হয়ে বলল,
ও তাই তো, আহা, তুই আসার আগে খুব কান্নাকাটি করলো তোর গিন্নি?
তা করেছিল, শুনতে শুনতে চলে এসেছি, বহুদিন অবধি সেই চেঁচানির আওয়াজ কানে এসেছে।
দুজনে আসতে লাগলো, তবে হাঁটার কষ্ট তো নেই, হাওয়ায় ভাসার ব্যাপার। অনেক খানিকটা দূরে চলে এসে বটকেষ্ট বলল,
আয়।
গজগোবিন্দ অবাক হয়ে বলল,
এই বাড়িটা আগে দেখেছি মনে হচ্ছে।
তা হতেই পারে, এটা আমার বর্ধমানের দেশের বাড়িটার প্যাটার্নের, ওখানে যারা ভদ্র হয়ে কাটিয়ে এসেছে তাদেরকে এমনটা দেওয়া হয়, গুড কন্ডাক্টেড প্রাইস আর কি।
কিছু গাছপালার পাশ দিয়ে দরজায় চলে এলো বটকেষ্ট বন্ধুকে নিয়ে। গজগোবিন্দ কলেজে পাঠকালে একবার বটকেষ্টের দেশের বাড়িতে গিয়েছিল, এখন দেখে অবাক হয়ে গেল, ঠিক যেমন যেমন দেখেছিল সেই রকমই ব্যবস্থা। উঠোনে কুয়ো, কুয়োয় কপিকল লাগানো, পাশে ঘটি বালতি, দাওয়ার ধারে একখানা বড় চৌকি আর খান দুই তিন জল চৌকি পাতা, অর্থাৎ এটাই ড্রয়িং রুম। বটকেষ্ট বলল,
হাত মুখ ধুবি?
গজগোবিন্দ বলল,
না আসার আগে একসাথ চান করিয়েছে, সর্দি হয়ে গেছে, বসি আয়।
চৌকিটায় বসলো দুজনে। বটকৃষ্ট বলল,
খাবি কিছু?
গজগোবিন্দ বলল,
তা পেলে মন্দ হয় না।
কি খাবি মল?
কি আছে তোর?
কিছুই নেই, আবার সবই আছে, যা চাইবি পেয়ে যাবি।
গজগোবিন্দ জোশ হয়ে বসে বলল,
ব্যাপারটা কি বলতো?
ব্যাপারটা এটাই, যা চাই মনে করবি সামনে এসে যাবে। তবে
একটু দুঃখ দুঃখ আর মজা মজা হাসি হাসলো বটকৃষ্ট।
কি হলো রে বেটা, কবে বলে হাসলি যে?
বটকৃষ্ট বলল,
হাসছি এই জন্য খেলে তুই টের পাবি না, খাচ্ছিস খেলি। সেই তো, এই যে তখন তেতো আমাতে কোলাকুলি হলো, হাতে বুকে টের পেয়েছিলে কিছু?
গজগোবিন্দ আস্তে মাথা নাড়লো।
ঠিক সেই রকম, দেখ হাতে হাতেই। তুই তো মিষ্টির জম ছিলি, মিষ্টিরই অর্ডার দি।
তাই দে।
বটকৃষ্ট হাতটা একবার উঁচু করে হাত ছানিয়ে দেওয়ার মতো ভঙ্গিতে বলল,
এই যে শুনছেন, বড় এক থালায় নবীনের রসগোল্লা, গাঙ্গুরামের চমচম, গিরিশের কড়াপাক, কল্পতরুর অমৃতি আর তিতু ময়রার রসমালায় পাঠিয়ে দিন তো। বেশ বড় সাইজের থালা নেবেন, আর সব জিনিস চারটে চারটে দেবেন।
গজে বলল, ইয়ে বটা, চিত্রকূট হবে না? আমাদের ওই ঝামাপুকুর লেনের মোড়ে হলধরের দোকানের যে পেল্লাই সাইজের চিত্রকূট বানাতো, অবশ্য দামটা একটু বেশি, বোধহয় 2 টাকা করে, তবে কি ফার্স্ট ক্লাস।
দামের জন্য ভাবতে হবে না,
গলাটা একটু চড়িয়ে বলল বটকৃষ্ট।
ঝামাপুর লেনের হলধরের দোকানের চিত্রকূট 4খানা।
গজগোবিন্দ বলল,
সবই 4খানা করে বলছিস, তুই খাবি না?
আমার মিষ্টি খাওয়া বারণ, জানিস না, ডায়াবেটিস।
গজ অবাক হয়ে বলল,
এখনো এখানে এসেও আছে সেসব?
থাকবে না, জানিস না, স্বভাব যায় না মলে।
বাহ, এটা কি স্বভাব, এটা তো রোগ।
ও 2-1, দেখিস এই রোগ নিয়েই আবার জন্মাতে যাব। দেখিস নি, কেউ কেউ জন্ম পেট্রোকা, কেউ কেউ জন্ম থেকেই লোহা খেয়ে হজম করে, মানেটা কি?
মানে বলবার আগেই চোখের সামনে চৌকির উপর এসে পড়ল বৃহৎ একখানা খাড়গাই কাঁসার থালা, তাতে পরিপাটি করে সাজানো অর্ডারি মাল। গজগোবিন্দর চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল, বলল,
অতকাল যে এসব জিনিস চোখে দেখিনি রে, মিলিটারিতে তো রুটি আর মাংস, ডাল আর চাপাটি ছাড়া আর কিছুই নেই, কিন্তু তুই একেবারে খাবি না? একলা খাবো?
বহু কষ্টে হেসে বলল,
খাবো না বলে অর্ডার দিইনি, তবে দে 2-1।
গজ বিপন্ন ভাবে বলল,
দেবই বা কোথা থেকে, যা গুনে গুনে আনালি তো যাকে, ডায়াবেটিসের রুগী মিষ্টি না খাওয়াই ভালো। আমি হা 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 গপা গপ লালালপ, এ কি, আরে কি হলো, গেল কোথায় খাবার গুলো?
তোর পেটের মধ্যে।
কখন খেলাম? কুই
গপা গপ মুখে পড়লি না?
গজ মনমরা ভাবে বলল,
পড়লাম, তাই না, কিন্তু জীব জানতে পারলো কই,
পায় না?
বটকৃষ্ট বলল,
ওই দুঃখে খাওয়া ছেড়ে দিয়েছি রে, শুধু হাওয়া খেয়ে থাকি, কি হবে মিথ্যে ঋণের বোঝা বাড়িয়ে।
ঋণের বোঝা মানে এসব ধার করে নিলি না?
বটকৃষ্ট হেসে বলল,
তবে এই ধার করে রাখলাম, পরের জন্মে শোধ দেব।
গজগোবিন্দ এখানে নবাগত, এপারের হালচাল কিছু জানে না, অবাক হয়ে বলল,
পরের জন্মে কি করে শোধ করবি, এসব দোকান থাকবে?
থাকবে না আবার, পরের জেনারেশন কি দোকানে মিষ্টি খাওয়া ছাড়বে, তার পরের জেনারেশন?
গজ বলল,
কিন্তু এখানকার লোকগুলো কি বেঁচে থাকবে?
আরে সে তো নিশ্চয় থাকবে না, তবে ওর নাতি পুতি গিন্নি পুন্নি কেউ তো থাকবেই, ওদের দেব।
গজর হা বেড়ে যাচ্ছে।
তারা তোকে চিনতে পারবে?
চিনবে না, তবে না পারলেও কিছু এসে যাবে না, এক জন্মের ভাওনাদা 7 জন্ম পিছনে ধাওয়া করে ফেরে, আদায় না করে ছাড়ে না।
বটা
কি বল,
তুই এত শিখলি কি করে?
এই লোক মুখে শুনে শুনে, সবাই তাদের এক্সপিরিয়েন্স এর ফল শোনাতে ব্যস্ত।
গজগোবিন্দ কিছুক্ষণ গুম হয়ে বসে থেকে হঠাৎ বলে উঠল,
এটাই তো হলো পরলোক, আমরা মরে গেছি।
শুনে হো হো করে হেসে উঠল বটকৃষ্ট।
এতক্ষণে বুঝলি, 10 বছর মিলিটারিতে থেকে তোর বুদ্ধি শুদ্ধি একটা ভোঁতা মেরে গেছে রে।
গজগোবিন্দ বলল,
তাই হবে, তবে চল তোর ওই পরলোকটা একটু বেরিয়ে দেখি।
ধর কোন চার্ম নেই, সবই তো মরা, বাগান টাগান গুলো সেই যে মানে কোন কালে ফুল ফল ধরে আছে, সে আর ঝরেও না শুকোয়ও না, নদীতে বান ডাকে না, পাহাড়ে ধস নামে না।
গজ উল্লাসে লাফিয়ে উঠে বলল,
আরে সবাস, এই যে দারুণ সুখের জায়গা রে,
2-10 দিন থাক বুঝবি ঠেলা, সুখে অরুচি ধরে যাবে রে, তার চেয়ে তুই সেখানকার গপ্প বল, 14 দেখে এলি।
গজগোবিন্দ হতাশ হয়ে বলল,
ওখানে আর কি গল্প বল, মরছি তো টের পেয়েছি, কোথায় কোনখানে একটা বোমা পড়লো, ধারে কাছেই নয়, শব্দে বুকটা কেমন ধর্মরি উঠলো, জ্ঞান হারিয়ে গেল। কে জানে কতক্ষণ অজ্ঞান ছিলাম, জ্ঞান ফিরলে দেখলাম চেনা জগৎটা কোথায় হারিয়ে গেছে, মস্ত একটা নদী, তাতে লম্বা শাক, বোকার মতো সেই শাকর মুখে দাঁড়িয়ে আছি। তারপরই হঠাৎ তোকে দেখে যেন বেঁচে গেলাম।
বটকেষ্ট আবার হেসে অস্থির, বেঁচেই তো গেলি বটে, তো পৃথিবীর জন্য মন কেমন করছে না তোর, যেতে ইচ্ছে করছে না?
করছে রে, খুব করছে। হঠাৎ আচমকা চলে আসতে হলো, বউ ছেলে মেয়েগুলোকে লিখেছিলাম যে সামনের মাসে ছুটি নিয়ে বাড়ি আসছি, হলো না, তারা খুবই মনোকষ্টে আছে তো, একটিবার যদি ঘুরে আসতে পারতুম।
বটকেষ্ট বলে উঠল, ঘুরে আসা যায়, তবে ভাবছিস তারা তাহলে আল্লাদে ভাসবে কেমন, ওই আনন্দেই থাকুক, গেলে দেখেই আ আ করে চেঁচিয়ে পাড়া মাথায় করবে, ওঝা ডাকবে, ভূত ছাড়ানোর মন্ত্র পড়ে বাড়িতে সর্ষে পড়া ছড়াবে, দরজায় দরজায় এই আম নাম লিখে রাখবে।
কে বলেছে তোকে সব?
গজগোবিন্দ তার ভীমের গদার মতো হাতে থাবাটা দিয়ে চৌকিতে একটা ঘুষি মারল, শব্দ টব্দ হলো না, শুধু ঘুষিটা উঠে এলো হুস করে। বটকেষ্ট বলল,
বলেছে আমার নিজস্ব অভিজ্ঞতা, আমার যে গিন্নি আমার চলে আসার কালে ডাক ছেড়ে কেঁদে কেঁদে বলছিল, তোমায় না দেখে আমি কি করে থাকব গো, কি করে বাঁচব গো, তিনি যেই না ভরসন্ধ্যায় বাইরে জানালায় আমায় একটু দেখেছেন, সেই বিকট চিৎকার করতে করতে ঘর ছেড়ে একেবারে চম্পট। ছেলেটার পরান ঘরের দরজায় গিয়ে দাঁড়ালুম, ছেলে বলে উঠল, বাবা প্লিজ দয়া করে তুমি আমাদের মায়া ত্যাগ করো, বলে ফটাফট ঘরের তিন তিনটে আলো জেলে দিয়ে চেঁচিয়ে নামতা পড়া শুরু করে দিল, আম দুই সাড়ে তিন অমাবস্যায় ঘোড়ার ডিম।
শুনে গজ তো হা,
হঠাৎ এটা বলতে বসলো কেন?
বুঝছিস না, ইয়াং ম্যান, ফুটবলের চ্যাম্পিয়ন, প্রত্যক্ষে আম নাম করতে লজ্জা, তাই ওই কান ঘুরিয়ে নাকে হাত।
গজ একটা নিঃশ্বাস ফেলে বলল,
তাহলে বলছিস গিয়ে কোনো লাভ নেই?
লাভ ওই অভিজ্ঞতা, যতক্ষণ তুমি মানুষ ততক্ষণ সবাই তোমার আপন, যেই তুমি ভূত কেউ তোমার নয় গো।
কি, আমরা এখন ভূত?
গজও মিলিটারি মেজাজে চড়ে উঠল। বটকেষ্ট বলল,
ভূত বলতে দুঃখ হয়, বলতে পারিস প্রেতাত্মা।
গজগোবিন্দ হতাশ গলায় বলল,
না, মাথাটা কেমন ঝিমঝিম করছে, একটু ঘুমিয়ে নি, দারুণ ঘুম পাচ্ছে।
বটকেষ্ট লবডঙ্কা নেড়ে বলল,
ওই পাবে, হবে না,
হবে না,
না এখানে নিদ্রা জাগরণ বলে এসব কিছুই নেই, কিম্ভূত কিমাকার একটা অবস্থারে গজু, কিদের জ্বালা নেই, খাওয়া সুখ নেই, রোগ ব্যাধির যন্ত্রণা নেই, আবার সুস্থ স্বাস্থ্যেরও আরাম নেই, দেহ আছে দেহ নেই।
গজগোবিন্দ বলে উঠল,
খিদের জ্বালা নেই সেটা তো একটা শাস্তির বটু, খিদের জ্বালার বাড়া তো দুঃখ নেই।
যে বলছিস গজু, খিদের জ্বালা না থাকলে খাওয়া সুখটা পাবি?
হঠাৎ একটা গেলে কুৎসিত খেকশিয়াল মুখ লোক এসে দাঁত খিচে বলে উঠল,
এই যে গজগোবিন্দ ডাক্তার কে?
নিজের বুকে হাত চাপড়ালো গজ, মানে ডাবল হাতটা চাপড়েছে। লোকটা বলল,
এসেছো তো অনেকক্ষণ, এতক্ষণে ফ্রেন্ডের সঙ্গে আড্ডা মারাচ্ছে যে, ডিউটি দিতে হবে না?
ডিউটি?
গজ মিলিটারি চোরি উঠে বলল,
এখানে আবার ডিউটি কিসের?
হ্যাঁ ডিউটি নেই, ওরে আমার জাদু রে, গভর্নমেন্টের রাজত্বে বাস করবে, ডিউটি দিতে হবে না।
গজ চেঁচিয়ে উঠে বলল,
বটা ঠিক?
বটকেষ্ট বলল,
খুব ঠিক রে ভাই।
ও কাজটা কি?
লোকটা বলল,
কি তা গিয়েই দেখতে পাবে, পৃথিবীতে যে যা করতো এখানেও তাই করতে হবে।
লোকটা হ্যাঁ হ্যাঁ করে হাসতে হাসতে গজকে ধাক্কা দিয়ে বলল,
চলো চলো, প্রথমে স্বরূপ ঘরে ধোলাই হবে, চলো তবেই জের পাবে, মূল মূল দাঁত, কুলো কুলো কান, উল্টো উল্টো পা, জটা জটা চুল, আর গেলে কম্বুলে গায়ের রং, ধোলাই একবার হতেই হবে, মেক আপটা নিতে হবে, তবে সেটা প্রকাশ করা তোমার ইচ্ছা সাপেক্ষ।
লোকটার সঙ্গে যেতে যেতে গজগোবিন্দ বলল,
আমার থাকার জায়গাটা কোথায়?
কেন হসপিটাল এরিয়ায়
তো সেই গেল তো গেল। বটকেষ্ট রোজ ভাবে কোথায় নিয়ে গেল গজকে, আর কি কখনো দেখা হবে, এই যে কত আপনজন এসেছে, এ যাবৎ কাউকে কি দেখতে পেয়েছে, ঠাকুর দেখে একবার দেখতে ইচ্ছে করে, বড় ভালোবাসত বুড়ো বটুকে। দিন মাস বছরের হিসেব নেই, হঠাৎ একদিন দেখতে পেল
গজগোবিন্দ আসছে দুহাত তুলে নদের নিমায়ের ভঙ্গিতে।
বটা আছিস? ওহ, কতদিন থেকে করছি। তোর এই ঘরও হারিয়ে ফেলেছিল, হঠাৎ আজ দূর থেকে দেখলুম যে তুই বসে আছিস, তো সে যাক।
গজগোবিন্দ শূন্য একটা তুলোর ঘুষি মেরে বলল,
শুনলাম নরলোকে নাকি এখন পরলোকের খবরের খুব চাহিদা, চটপট লিখে ফেলতে পারলে সামনের পুজোতেই কোন একখানা গাবদা গোবদা পত্রিকায় লাগিয়ে দিতে পারা যাবে। দেখে শুনে মনে হচ্ছে তুই এখানে এসে ওই মালি জন করছিস, আর সে তোর লোক গুনছিস। এখানের তথ্য টথ্য কিছু ধার ধারিস নি, তো একখানা ঘুঘু রিপোর্টারের সঙ্গে বেশ পটিয়ে নিয়ে আর নিজে ঘুরে ঘুরে অনেক সব মাল মশলা জোগাড় করে ফেলেছি, বইয়ের নামও ঠিক করে ফেলেছি। তবে আমার তো লেখার অভ্যেস নেই, তুই কলমটা ধর।
বটকেষ্টর প্রাণটা একটু হাহাকার করে উঠল।
আহা, অভ্যেসটা যদি থাকত তবে বলা যায় না। লোকে তো বলে সাঁতার শিখলে আর সাইকেল চালাতে শিখলে নাকি লোকে জীবনে মরণে ভোলে না, তা কলম চালানোটাও কি?
চাপা গলায় বলল,
বলছিস পারবো?
অল্পত পারবি,
কিন্তু ছাপবে কে, পড়বে কে বল?
হ্যাঁ, সেটাই তো কথা রে।
গজে বলল,
তার জন্য অবশ্য আমাদের নরলোকে নামতে হবে, কোন একটা গাবদা ম্যাগাজিনের রিচারকে কায়দা করতে হবে, তো তার জন্য ভাবলে নেই হয়ে যাবে, তেমন বেকায়দা করে একবার স্বরূপটা দেখিয়ে দেওয়া যাবে। ও, একবার লাগাতে পারলে একদম হটকে, বুঝিস?
বটকৃষ্ট বলল,
এ করে বুঝছিস?
আরে জানিস না, জ্যান্ত মানুষটা চিরকালটাই এ মরে যাওয়াদের সম্বন্ধে অগাধ কৌতূহল, প্ল্যান সেটা আত্মানবায় খুঁজে খুঁজে পরলোকতত্ত্বের বই পড়ে চিরটিকাল। তোর মনে আছে আমাদের স্কুলের হেড স্যার পরলোকের কথা বলে একটা সিরিজ লিখতেন, কি তার ডিমান্ড, অত সবই অন্যের বই থেকে টুকলিফাই, গাদা গাদা বই জোগাড় করতেন ইংরেজি বাংলা।
ও মনে আছে,
ওই বোঝো তুকে মেরে বাহাদুরি, আর আমাদের এই একদম প্রত্যক্ষদর্শী বিবরণ।
কিন্তু গজু লেখার সরঞ্জাম?
গজু মুচকি হেসে বলল,
সে কি আর জোগাড় না করে বলছি, এই দেখ একটা উঠতি কোভিড টেবিল থেকে বাগিয়ে আনলাম, দিস্তে দিস্তে কাগজ মজুদ রেখেছে, গোছা গোছা ডট পেন, লিখছে আর ছিঁড়ে দলা বাগিয়ে ফেলে দিচ্ছে, লিখছে আর ছিঁড়ছে, ছিঁড়ছে আর লিখছে, ভ্রুক্ষেপে নেই যে টেবিল থেকে এক দিস্তে কাগজ আর এক গোছা ডট পেন উপে গেল, তাই রে নাটকাকারে লেখ ঝপাঝপ এগিয়ে যাবে।
বটকৃষ্টকে ধরে দিল গজগোবিন্দ সেই বাগিয়ে আনা কাগজ ফল।
গজুরে,
বটু বলে উঠল,
ওরে আমার খাস্তা গজা, জিবে গজা, নোনতা গজা, মশলা গজা, তোকে বলেছিলাম বুদ্ধি ভোতা হয়ে গেছে, আয় একটু কোলাকুলি করি, যাকগে কাজ নেই। তা কি যেন বলছিলি, নামটা ঠিক করে ফেলেছিস?
ফেলেছি, নাম হবে পরলোকের হাড়ির খবর প্রত্যক্ষদর্শীর কলমে।
পরলোকের একটা গুণ ইচ্ছে মাত্রই কাজ হয়ে যায় চটপট চটপট, কাজেই বই শেষ হতে দেরি হল না। বটু বলল,
তবে আর দেরি করা ঠিক নয়, ছাড়ু দিয়ে সংখ্যার মরশুম তো চলেই এলো।
গজু বলল,
তবে চল, কিন্তু নাটকের প্রথম দৃশ্যটা একটু দেখাবে না, আমি গড়গড়িয়ে বলে গেলাম তুই খসখসিয়ে লিখে এলি, জিনিসটা কি দাঁড়ালো?
বটকেষ্ট সেই দিস্তে ভর্তি কাগজ বাগিয়ে মুড়ে ফেলেছে আর খুলল না, বলল,
গোড়াটা মুখস্থই বলছি, প্রথম দৃশ্য পরলোকে মহাফেজখানা, ঘরে ঘরে মন্ত্রী উপমন্ত্রী আমলা সামলা এবং ঘরের বাইরে অপেক্ষারত যত হ্যাংলা ক্যাংলা ন্যাংলা, তাদের আবেদন পরলোকের প্রিয়ন চাপরাশি পাহারাদার ইত্যাদিরা সাধারণদের প্রতি বড়ই দুর্ব্যবহার করে, দুচ্ছাই করে, নিজেদেরকে লাশ সাহেব ভাবে ওরা।
গজু চঞ্চল হয়ে বলে,
এই থাকরে বেটা, শুনতে গেলে আঠো ধরে যাবে, নেশা লেগে যাবে, তাহলে আজ আর যাওয়া হবে না, উঠে পড়ে যাক।
উঠে পড়া মানেই হাওয়ায় ভেসে সেই নদী তীরে সেতুর মুখে, কিন্তু সেতুর মুখের সামনে এক বিপত্তি, দুটো মুষ্কো কালো লোক বুলডগের মতো মুখে বলে উঠল,
থামো থামো, যাচ্ছ কোথায় হে জোরমারে, বলি যাবার পাসপোর্ট আছে কি?
বটকেষ্ট ভয়ে ভয়ে গজুর দিকে তাকালো, কিন্তু গজু নির্ভীক ভঙ্গি,
পাসপোর্ট আবার কি, আসার সময় তো এইসব ঝামেলা হয়নি, চলো চলো।
সরার বদলে লোক দুটো ক্যাক করে দুজনকে ধরে ফেলে বলল,
যাওয়া আর আসা কি এক হলো, আসার সময় ওখানকার অফিস থেকে রিলিজ অর্ডার হয়ে গিয়েছিল, আমাদের লোক সঙ্গে করে নিয়ে এসেছিল।
জানি, ডাঙ্গস মারতে মারতে, তা বলে ভেবো না এখানকার আইন কানুন আমি জানি না, সব জেনে ফেলেছি, পাসপোর্ট লাগবে তখন, আবার যখন দুধের খোকা হয়ে ট্যাঙাটা করতে যাব, সে অনেক কাগজপত্র।
লোক দুটো বলল,
হে হবে না, ছাড়া হবে না।
তারপরে টুপাইস চাই, কেমন নড়তে চড়তে টুপাইস পাবে টাবে না, এই যাচ্ছি তোমাদের এখানকার কীর্তিখাইরি কাগজে ছাপিয়ে দিতে।
লোক দুটো ফস করে ওদের হাত ছেড়ে দিয়ে বলল,
কাগজের লোক? ও বাবা
না, লেখক, বই লিখে নিয়ে যাচ্ছি ছাপাতে।
উনি বাস।
লোক দুটো হঠাৎ নরম হয়ে গিয়ে হাত কষলে বলল,
তাহলে আমাদের কথা একটু লিখে দেবেন স্যার।
তোমাদের আবার কথা কিসের হে? দিব্যি যখন তখন লোককে ডাঙ্গস মারতে মারতে সাঁকো পার করে নিয়ে আসছো আর মাসুল বাঁকাচ্ছ, তোফাই তো আছো। হ্যাঁ,
লোক দুটো অসন্তুষ্ট গলায় বলল,
ওই তো, ওই দুঃখেই তো মরে আছি। হুকুমের চাকর, হুকুম মতে চলতে হয়। তো এই নিকৃষ্ট কাজটায় আর মন নেই। যদি কাগজে লেখালেখি করে পৃথিবীতে একটা চাকরি মেলে।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখা যাবে, এখন পথ ছেড়ে দো।
লোক দুটো তাড়াতাড়ি পথ ছেড়ে দেয়। ওরা দুই বন্ধু সাঁকো পার হয়ে চলে আসে। তারপর বলে ওঠে,
এখন কোন দিকে?
বটগেষ্ট বলে,
কোন দিকে? আবার সোজা রণডঙ্গা অফিসে। ওটা সম্পাদক জন্ম জীবনে আমার একটা লেখা ছাপি, সব অমরণীত বলে ফেরত দিয়েছি, আবার কতগুলো ফেরত দেয়নি, ওকে দিয়ে এখন এই বই ছাপিয়ে নিতে হবে, বুঝছিস?
গজগোবিন্দ বলল,
নিয়েছিস তো গুছিয়ে?
সে আর বলতে।
বিকেল চারটে, রণডঙ্গা সম্পাদক খগেন ঘোষাল যথারীতি চেয়ারটা টেনে টেবিলের ধারে বসে ডিশ ঢাকা চায়ের কাপটা হাতে তুলে নিয়ে মুখে ঠেকিয়ে আ বলে উঠবার বদলে বিশাল হাঁক পাড়লেন,
বনমলি, হে বনমলি, কি দিয়ে গেছিস আমায়? চা না নিবার পাচন, হে বনমলি।
বনমালির সাড়া পাওয়া গেল না। তার বদলে কোথা থেকে যেন একটা খি 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 হাসির শব্দ শুনতে পাওয়া গেল। এর মানে খগেন ঘোষালের চুল খাড়া হয়ে উঠল। এত সাহস হয়েছে বেটা? আবার হাঁক পাড়লেন,
বেটা বনমালি, বদমাশ শয়তান, আবার হাসি, চায়ে দুধ আর চিনি দিয়ে যা ফাজিল।
আবার হাসি, খি খি খি। খগেন ঘোষাল এখন সচকিত হলেন, হঠাৎ এতটা দুঃসাহস হবে বনমালির? শব্দটা যেন ঘরের মধ্যেই খেলে বেড়াচ্ছে, দেওয়াল থেকে সিলিং এ, সিলিং থেকে দেওয়ালে, নাকি জানালার বাইরে থেকে। তবু আবার চেঁচে উঠলেন,
বনমালি।
তখন সেই হাসিরাই জবাব দিল,
বনমালির আশা ছাড়ুন, সে এখন চোখ উল্টে হাত পাকিচ্ছে।
খগেন ঘোষাল সাহসী ব্যক্তি, তিনি কড়া গলায় বললেন,
এই তোমরা কে? কোথা থেকে কথা বলছো?
আগে এই আপনার সামনে থেকে, আপনি যদি চোখ থাকতে অন্ধ হন আমরা অন্যাচার। এই আপনার ডান দিকে আমি কবি বটকৃষ্ট পাল, আর আপনার ওই বাঁ দিকে আমার বন্ধু ডাক্তার গজগোবিন্দ খাসনবীশ।
খগেন ঘোষাল অনুভব করলেন তার দুটো হাতের উপর দিয়ে একটা হিমালয়ের হিমেল হাওয়া বয়ে গেল। খগেন ঘোষাল কোনো মতে জামার মধ্যে থেকে পৈতোটা টেনে বার করে মনে মনে রাম রাম জপ করতে করতে বললেন,
কি উদ্দেশ্যে তোমরা হঠাৎ এখানে?
দুটো গলা থেকে বা দুটো নাক থেকে একসঙ্গে একটা কথা উচ্চারিত হল,
উদ্দেশ্য মহৎ, রণডঙ্গার শারদীয়ার জন্য একখানা বিশ্বের সেরা কৌতুক নাট্য এনেছি, বড়লোকের হাঁড়ির খবর, এটা এবছর পুজো সংখ্যা রণডঙ্কা ছাপিয়ে দেবেন।
শুনেই খগেন ঘোষালের সম্পাদক সত্তাটি তেলে বেগুনে জ্বলে ওঠে, স্থানকাল পাত্র ভুলে চেঁচিয়ে ওঠে,
ছাপিয়ে দেবো মামাটি আব্দার, পুজোর সংখ্যা সব কমপ্লিট হয়ে গেছে, বুঝলেন? কেটে পড়ুন, কেটে পড়ুন।
কেটে পড়বো? অত সস্তা না তুমি খগেন ঘোষাল, একদামায় অনেক কাঠ মারিয়েছ, আর ছাড়ান না, এ লেখা বাজারে পড়তে পাবে না, হটকেকের মতো উঠে যাবে, শারদীয় রণডঙ্কা আবার ছাপাতে হবে তোমাকে।
খগেন ঘোষাল চেঁচিয়ে ওঠেন,
পুলিশ, পুলিশ, কনস্টেবল, পাহাড়লা, ওসি, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, জয়ল সিং, রাজীব,
এই লেখাটা দিয়ে যাচ্ছি, ছাপা হওয়া চাই, তো ডাকাডাকি করে কোনো লাভ নেই, দে বেটা গজ দিয়ে দে, থলিটি উপর করে দিয়ে চটপট চলে যাই, চল।
থলি উপর করে দিল, আর সে লেখারা খগেন ঘোষালের গা মাথা টেবিল চেয়ারের উপর ঝড় ছড়িয়ে উপচে ছড়িয়ে পড়ে।
একি একি আ এসব কি?
চেয়ার ঠেলে টেবিল উল্টে চায়ের পেয়ালা ভেঙে কালির দোয়াত ছিটকিয়ে সারা ঘরে দাপাদাপি করে বেড়ান খগেন ঘোষাল আর্তনাদ করতে করতে,
বৌমালি তুই কি মরেছিস? ওরে বাবারে, এগুলো কিনে
কেন? এই তো আমাদের কালজয়ী কৌতুক নাটক পরলোকের হাঁড়ির খবরের ম্যানাস্ক্রিপ্ট, পিন করা হয়নি, গুছিয়ে নেবেন, ছাপাবেন তো দাদা? হ্যাঁ, না ছাপালে কিন্তু,
না ছাপলে কি হবে তা শুনতে পান না খগেন ঘোষাল, কারণ তখন চোখের সামনে ঝলসে উঠেছে একজোড়া স্বরূপ, দুপ্রস্থ মূলর সারিতে ফিকফিক হাসি, দুখানা চারখানা কুলোর লটপটানি, ভিমরি খেয়েই দমাশ করে পড়ে যান খগেন ঘোষাল। ফেনা ওঠা মুখে একটি আওয়াজ বেরোয়, ওরা সাঁকোয় উঠে হাস্যবদনে বলে,
নাটকটা যদি স্টেজে নামায় খুব জম্পেশ হবে, কি বলিস?
এদিকে নরলোকের হাড়ির খবর, পুলিশ কোনো কাজের নয় এ কথা ভুল, ঘন্টা দুয়েক পরে এসেছিল পুলিশ, যা করবার করেও ছিল, চটপট। পরদিনই কাগজে কাগজে খবর, রণডঙ্কা পত্রিকা অফিসে লন্ডু ভণ্ডকাণ্ড। গতকাল বিকালে দুইজন দুর্বৃত্ত ভূতের ছদ্মবেশে পত্রিকা অফিসে বলপূর্বক হানা দিয়ে তাণ্ডব নৃত্য শুরু করে। যথেচ্ছ ভাঙচুর ও মারপিটের পর সম্পাদককে শাসাইয়া রাশি রাশি হিজিবিজি আঁকিবুকি কাটা কাগজের টুকরো সর্বত্র নিক্ষিপ্ত করিয়া রহস্যজনকভাবে অন্তর্ধান করে। কাগজগুলি দেখিয়া মনে হয় কোন সাংকেতিক ভাষায় লিখিত বিশেষ ইস্তাহার। দুর্বোধ্য ভাষার লিখিত এই ইস্তাহারের কয়েকটি নমুনা পাঠোদ্ধারের জন্য বিশেষজ্ঞ দিগের কাছে পাঠানো হইয়াছে। আততায়ী দিগের উদ্দেশ্য বোঝা যাইতেছে না, এহ ধরা পড়ে নাই। সম্পাদক খগেন ঘোষাল ও বেয়ারা বনমালী দাস এখন হাসপাতালে।
এতক্ষণ ধরে শুনলেন আজকের কুয়াশার প্রথম গল্প, যার নাম ছিল পরলোকের হাঁড়ির খবর। লিখেছেন আশাপূর্ণা দেবী এবং পরে শোনালো সেতু। আর সময় হয়ে গেছে আমাদের দ্বিতীয় গল্পে যাবার। দ্বিতীয় গল্প লিখেছেন আমাদের জন্য আজকে অভ্র আহমেদ। এখন আজকের দ্বিতীয় গল্পের প্রথম পর্বটি শুনব, তারপর আমি আবারও ফিরে আসছি। চলছে কুয়াশা এবিসি রেডিও 89.2 FM, সঙ্গে আছি শারমিন। জিএসসি দিয়েছে, চোখ ভর্তি টেনে কাজল পরে, হয়তো বড় হবার চেষ্টায়, কিন্তু তাতে বরং তাকে আরো কিশোরী লাগে, মায়াবতী কিশোরী। বন্ধু বলতে তেমন কেউ নেই, বিশাল বাড়িতে কথা বলার মতো আছে কেবল দুজন, মা আর কাজের বুয়া। রূপার মায়ের নাম টনি মাকদার। ছোটবেলা থেকে তার মা তাকে আগলে রেখেছেন, কারোর সাথেই মিশতে দেয়নি। রূপার মা কখনোই চায়নি রূপার কোনো বন্ধু বান্ধবী থাকুক, কারণ রূপার মায়ের ধারণা ছেলে মেয়েদের খারাপ হওয়ার মূল কারণ এই বন্ধু বান্ধব। রূপাও কখনো তার মায়ের অবাধ্য হয়নি, তবে প্রায় উদাস হয়ে থাকে, একা একা বসে থাকে আর গান শুনে। রূপার তো ইদানিং গান শোনা রোগে পরিণত হয়েছে। গান না শুনলে সে দিনের পূর্ণতা খুঁজে পায় না। প্রতিদিন বিকেলে নিয়ম করে গান শুনে রূপা। গান শোনারও কিছু নিয়ম তৈরি করেছে সে, যেমন গান শোনার সময় একা থাকবে সে, চোখে কাজল দেয়া থাকবে, বিকেল সময় হলে ছাদে যেতে হবে। আর এই ব্যাপারে রূপার মায়ের কোনো বাধা নেই। রূপার বাবা বেশ বড় একটা প্রাইভেট কোম্পানির মার্কেটিং ম্যানেজার, সব সময় ব্যস্ততার মধ্যে দিয়ে পার করে বলে মেয়েকে তেমন একটা সময় দেয়া হয় না। তবে রূপার বাবা রূপার কোনো ইচ্ছেই অপূর্ণ রাখেনি, যখন যেখানে যা চেয়েছে ঠিক তখন তাই দিয়েছে রূপাকে, শুধু সময়টাই দিতে পারেনি। যদিও তাতে কোনো কিছু আসে যায় না, সময় মতো আর সবকিছুই তো দিচ্ছে। দুই দিন পর রূপার জন্মদিন। রূপার খুব ইচ্ছে এই জন্মদিনটা রূপা তার বাবার সাথে কাটাবে। গত দুই জন্মদিনে রূপার বাবা রূপাকে সময় দিতে পারেনি, তার জন্য রূপা বেশ রাগও করেছিল কয়েকদিন। বাবা বলেছিল এই জন্মদিনে সারা দিন রূপার সাথেই থাকবে সে।
আম্মু শোনো।
বলো আম্মু, শুনছি।
না, এভাবে কথা শুনলে হবে না, আমার দিকে তাকিয়ে কথা শুনতে হবে।
আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই তাকালাম তোর দিকে, এবার বল কি বলবি।
আমার মনে হচ্ছে আব্বু এবার আমার জন্মদিনে আমাদের সাথে থাকবে না।
দূর বোকা, তোর বাবা তো বলেছে এবার যেভাবেই হোক তোর জন্মদিনে তোর সাথেই থাকবে, তোকে নিয়ে ঘুরতে বের হবে।
সত্যি?
হ্যাঁ, আমাকে বলেছে সত্যি সত্যি তোকে আর আমাকে নিয়ে ঘুরতে যাবে।
কোথায় যাবে আম্মু?
তুই যেখানে চাইবি সেখানে নিয়ে যাবে।
তাহলে রমনা পার্কে যাব, শুনেছি ওখানে অনেক সুন্দর সুন্দর গাছ আছে, লেক আছে, জায়গাটা নাকি খুব সুন্দর।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা রমনা পার্কে যাব।
না না, আমরা রমনা পার্ক না, ফ্যান্টাসি কিংডমে যাব।
ওকে তাহলে তাই।
না থাক, তাহলে আমরা আসান মন্দির যাই।
আচ্ছা বাবা, সব জায়গাতেই যাব। তোর বাবাকে বলবো অফিস থেকে 3-4 দিনের ছুটি নিয়ে আসতে। ঠিক আছে?
ইয়ে, খুব মজা হবে।
এই শোন, বেশি গান শুনবি না, কানে প্রবলেম হয়।
আম্মু, আমি বেশি শুনি না তো, শুধু বিকালের সময়টাতে।
আচ্ছা, এখন জাগিয়ে পড়তে বস।
রূপার বাবা খুব সকালে বেরিয়ে যায় আর বাসায় ফিরে 10টায়, মাঝে মাঝে 11টা 12টাও বেজে যায়। রূপার বাবার নাম জয়নাল আবেদিন বাবু। জয়নাল সাহেব বেশ পরিশ্রমী একজন মানুষ। তার জীবনে একসময় কিছুই ছিল না, কিন্তু এখন তার সবই আছে, যার একমাত্র কারণ পরিশ্রম। আর তার এই পরিশ্রমের কারণেই তাকে তার অফিসের সবাই খুব পছন্দ করে। কাজের চাপে পরিবারকেও সময় দেওয়া হয় না তার। মেয়েটাকে বলেছে এবার জন্মদিনে সে কোথাও যাবে না, সারাদিন মেয়েকে নিয়েই কাটাবে। রূপার জন্মদিনের আর মাত্র 2টো দিন বাকি, কিন্তু এখনো যে অফিসে অনেক কাজ বাকি, সবকিছু গুছিয়ে উঠতে পারবে কিনা ঠিক বুঝতে পারছে না জয়নাল সাহেব। রাত পেরুলে রূপার জন্মদিন। রূপাদের ফ্ল্যাট সুন্দর করে সাজানো হয়েছে, দাওয়াতের কাজও শেষ। নিমন্ত্রণ করা হয়েছে রূপাদের সব আত্মীয় এবং রূপাদের বাড়ির অন্যান্য ফ্ল্যাটের মানুষদের। খুব বেশি বড় অনুষ্ঠান না হলেও খুব যে ছোট অনুষ্ঠান তাও কিন্তু বলা যায় না, বেশ ভালোই আয়োজন। রূপার অন্য সব জন্মদিনের থেকে এই জন্মদিনটা অনেক বেশি আনন্দময়, কারণ এই জন্মদিনে তার বাবাও তার সাথে থাকছে। এখন রাত 8:30। জয়নাল সাহেবের টেলিফোন বেজে উঠল, রূপার ফোন। নিশ্চয়ই কালকের কথা আর সব প্ল্যান আবার মনে করিয়ে দিতে ফোন করেছে।
হ্যালো ডিয়ার।
আব্বু, তুমি এখন কোথায়?
আমি এখন অফিসে মা, কি করছো তুমি?
জামা কাপড় গুলো গুছিয়ে রাখছি। আব্বু, কালকের কথা সব মনে আছে তো?
হ্যাঁ মা, সব মনে আছে।
তোমার সবকিছু কিন্তু কালকের জন্য বন্ধ, মনে থাকবে তো?
অবশ্যই মনে থাকবে মা, তুমি কোনো চিন্তা করো না।
কাল কাল কি কি করতে হবে তা মনে আছে তো?
কি যেন করতে হবে ঠিক মনে পড়ছে না তো মা, বলো তো।
এখনই ভুলে গেছো?
কাজের চাপ মা, সরি। বলো তো কি কি করা বাকি আছে?
কাল সকাল সকাল উঠে প্রথমে আমাদের নিয়ে যাবে আসান মন্দির, তারপর রমনা পার্ক, পরে কেক নিয়ে বাসায় এসে সবাই মিলে একসাথে কেক কাটবো। তুমি কিন্তু এক মুহূর্তের জন্য কোথাও যেতে পারবে না, মনে থাকবে?
ঠিক আছে মা, মনে থাকবে। তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো।
তুমি কখন আসবে আব্বু?
আজ একটু দেরি হবে মা, কালকের কাজগুলো শেষ করে তারপর আসতে হবে, তুমি ঘুমিয়ে যেও।
আচ্ছা, আমায় কিন্তু সকাল সকাল উঠিয়ে দিবে।
অফিসে কাজের বড্ড চাপ, অনেক চেষ্টা করার পরও ছুটি নিতে পারলো না জয়নাল সাহেব। বড় একটা কোম্পানির সাথে একটা মিটিং হবে, এই মিটিং এ জয়নাল সাহেব না থাকলেই নয়। রূপা ঘুম থেকে ওঠার আগেই জয়নাল সাহেব অফিসে চলে গেলেন, আর অন্যদিকে ঘুম ভেঙে যখন রূপা দেখল তার বাবা বাসায় নেই, তখন থেকে কথা বলা বন্ধ করে দিয়েছে রূপা। তার মা, কাজের বুয়া, পাশের বাড়ির হুমায়ুন চাচাও এলো, কিন্তু কারোর সাথে কোনো কথা বলল না রূপা। সকাল থেকে মূর্তির মতো বসে আছে, কারোর দিকে তাকাচ্ছেও না, মনে হচ্ছে কারো কথাই রূপা শুনছে না। এদিকে সন্ধ্যা ঘনিয়ে এলো, মেয়ের অবস্থা দেখে তরিমা আক্তার খুব ঘাবড়ে গেলেন। যে মেয়েটা কিছুক্ষণ পরপর মায়ের কাছে, কাজের বুয়ার কাছে গিয়ে কথা বলে, সে মেয়েটার এমন কি হলো যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো কথাই বলছে না? দুপুর থেকে জয়লাল সাহেবকে ফোন দিয়েই যাচ্ছে তরিমা আক্তার। এদিকে সন্ধ্যার অন্ধকার নেমে গেছে, অতিথিরা সব আসতে শুরু করেছে। হঠাৎ তরিমা আক্তারের ফোন বেজে উঠল, রূপার বাবা ফোন করেছে।
কি হয়েছে, এতবার ফোন দিচ্ছিলে কেন? আমি তো তোমাকে বলেছি আমি মিটিং এ ঢুকবো, ওখানে তো আর কথা বলা যায় না।
এখনো তুমি মিটিং নিয়ে পড়ে আছো? এদিকে তোমার মেয়ে সকাল থেকে কারোর সাথে কথা বলছে না, তোমার কি মেয়ের প্রতি কোনো দায়িত্ব নেই?
কি বলছো, রূপা এখনো কথা বলছে না মানে?
সকাল থেকে তুমি নেই, এটা দেখার পর থেকে রূপা একটাও কথা বলেনি। এত কিছু বললাম, এত বার কথা বলানোর চেষ্টা করলাম, কিছুতেই কিছু হলো না।
বড় মুশকিল হয়ে গেল, কি করা যায় বলো তো?
তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো তো, তোমাকে দেখলেই সব ঠিক হয়ে যাবে, নাকি ডাক্তারের কাছে নিয়ে যাবো বলো তো?
না না, ডাক্তারের কাছে নেওয়ার মতো কিছু হয়নি। আচ্ছা আমি আসি, তারপর বুঝে শুনে একটা কিছু করা যাবে। গেস্টরা কি সবাই চলে এসেছে?
না, এখনো সবাই আসেনি। অল্প অল্প করে আসতে শুরু করেছে। তুমি তাড়াতাড়ি চলে এসো প্লিজ, আমার খুব ভয় লাগছে।
জয়নাল সাহেবকে দেখে রূপার মুখে হাসি ফুটে উঠল, তবে কথা বলছে না। রূপাকে রাগ বা অভিমান করে এমন করছে, নাকি আসলে কোনো না কোনো কিছুর প্রভাবে সে এমন করছে? জন্মদিনের সবকিছুই তো পরিকল্পনা মতই হচ্ছে। কেক কাটা হলো, সবার সাথে আনন্দেও মেতে উঠল রূপা। তবে রূপা এখনো কথা বলছে না, কথা না বলেই তার সব কাজ সে শেষ করছে। এদিকে অনুষ্ঠান শেষ হলো, জয়নাল সাহেব অনেকক্ষণ কথা বলার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই রূপার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। কথা বলতে বলতে জয়নাল সাহেব যখন ক্লান্ত, তখন রূপা শুধু একটা কথাই বলল, আব্বু ঘুমাতে যাও, গুড নাইট। এরপর কেটে গেল দুই দিন। এই দুই দিনে মাত্র তিন চারবার কথা বলেছে রূপা। রূপা হঠাৎ করে বদলে গেল কি করে? অনেক ভেবে চিনতে জয়নাল সাহেব রূপাকে নিয়ে গেলেন ডাক্তারের কাছে। ডাক্তার সবকিছু দেখলেন, রূপার সাথে কথাও বললেন, সব ঘটনাও শুনলেন। ডাক্তার জয়নাল সাহেবের মুখ থেকে সবকিছু শোনার পর বললেন,
রূপার এই অস্বাভাবিক ভাবে কম কথা বলার কারণ হল অবিরত ভাবে মানসিক চাপ। তার কোনো খেলার সাথী নেই, কথা বলারও তেমন মানুষ নেই। তার উপরও খুব আকাঙ্ক্ষা আর আগ্রহ নিয়ে রূপা চেয়েছিল তার বাবার সাথে একটা দিন কাটাবে। যখন তার এই ইচ্ছাটাও পূরণ হলো না, তখন সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে, যার ফলে এখন তার কারোর সাথেই কথা বলতে ইচ্ছে করে না। এটা একটা মানসিক সমস্যা।
আচ্ছা, এটা কোনো বড় সমস্যা না তো? আবার
না, এটা খুব যে বড় কোনো সমস্যা তা কিন্তু নয়। আস্তে আস্তে রূপার এই সমস্যাটা কেটে যাবে, কিন্তু একটু সময় লাগবে।
কি করা যায় আমি কিছু বুঝতে পারছি না। এখন রূপাকে আবার স্বাভাবিক করে তোলার জন্য আমাদের কি করণীয় ডাক্তার সাহেব?
রূপার সাথে বেশি বেশি কথা বলতে হবে এবং তার ইচ্ছেগুলো পূরণের চেষ্টা করতে হবে। আশা করি এতেই রূপা স্বাভাবিক হয়ে ফিরে আসবে।
ওকে ডাক্তার সাহেব, আজ তাহলে উঠি, আমার আবার অফিসের দেরি হয়ে যাচ্ছে।
তেমন কোনো ওষুধ দিলেন না, সমস্যাটা যেভাবে শুরু হয়েছিল সেভাবেই শেষ হয়ে যাবে। সমস্যাটা হয় বাড়বে, না হয় খুব শীঘ্রই চলে যাবে। জয়নাল সাহেব ডাক্তারের কথা শুনে আরো ঘাবড়ে গেলেন। তার কাজের চাপ দিন দিন বেড়েই চলেছে, যেখানে নিজের জন্যই নিজের সময় হয়ে ওঠে না, এর মধ্যে মেয়ের ইচ্ছে পূরণের মতো সুযোগ অথবা সময় কোনোটাই তার কাছে নেই। পৃথিবীর সব মেয়ের কাছেই বাবা হলো তার জগতের রাজা, আর সব মেয়েই হয়তো নিজেকে রাজকন্যা হিসেবে ভাবতে ভালোবাসে। হয়তোবা জয়নাল সাহেব তার মেয়ের জীবনের রাজা, কিন্তু সব রাজার মতন সে কি পারছে তার মেয়েকে ভালোবাসতে, সময় দিতে? বাবার ভালোবাসা সব সন্তানেরই তো মৌলিক অধিকার, তবে কি সে তার মেয়েকে এই অধিকার থেকে বঞ্চিত করছে? এসব ভাবতে ভাবতে ঘড়ির দিকে চোখ পড়ল জয়নাল সাহেবের। ঘড়িতে দুপুর ১২টা। আজ অফিসের অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি অফিসে যাওয়া প্রয়োজন জয়নাল সাহেবের।
আম্মু, আমার অফিসের তো দেরি হয়ে গেছে, তুমি গাড়ি করে বাসায় চলে যাও, কেমন?
না, আমি যাব না। চলো না আব্বু, আমরা একটু কোথাও থেকে ঘুরে আসি।
আজ না মা, যেদিন আমার অফিস থাকবে না সেদিন যাব, ঠিক আছে?
প্লিজ আব্বু, চলো না।
তুমি বাড়ি যাও, গিয়ে একটু রেস্ট নাও।
আমি তোমাকে ছাড়া যাব না, তুমি আমার বাসায় দিয়ে তারপরে অফিসে যাও।
না আম্মু, ততক্ষণে অফিসে অনেক প্রবলেম হয়ে যাবে, তুমি ড্রাইভার আঙ্কেলের সাথে গল্প করতে করতে চলে যাও, বাসায় পৌঁছে আমাকে একটা ফোন দিও, আমি অফিসে যাচ্ছি।
না, আমি যাব না, যাব না, আমি যাব না।
যা বলছি তা শুনো, যেতে বলছি যাও, আর কোনো কথা না।
মেয়েকে গাড়ি দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়ে জয়নাল সাহেব রওনা হলেন অফিসের উদ্দেশ্যে। রাস্তায় প্রচুর ট্রাফিক জ্যাম, তাই অফিসে পৌঁছাতে বেশ বেগ পোহাতে হলো জয়নাল সাহেবকে। এটা বড্ড অভিমানী, কোনো বাস্তবতাই বুঝতে চায় না, আর বোঝার বয়সও যে হয়েছে তাও কিন্তু না। আর মেয়েটাকেই বা দোষ দিয়ে লাভ কি? সময়ের ধারাবাহিকতায় ব্যস্ততার মাঝে ডুবে যাচ্ছে সবাই। ব্যস্ততা এতটাই শক্ত করে ধরে আছে আমাদের যে নিজের অস্তিত্বটাই ভুলতে বসেছি আমরা। জয়নাল সাহেব তা হাড়ে হাড়ে টের পাচ্ছে, তবে এটাই বাস্তবতা। ভাবলে সে মুখ নিয়ে ঘরে ঢুকল রূপা। নিজের ঘরে চুপচাপ বসে থাকতে দেখে রূপার মা এসে বসলো রূপার পাশে। রূপা তার মায়ের দিকে তাকাচ্ছে না। রূপার মা হাসি মুখ নিয়ে রূপাকে বলল,
তোকে একটা মজার খবর দেব যদি তুই এখন গোমরা মুখটাতে হাসি নিয়ে আসিস।
কি বলো?
না হাসতে তো বলা যাবে না।
না হাসবো না।
কেন, কি হয়েছে? বাবা বকা দিয়েছে বুঝি?
হ্যাঁ।
কেন আমার লক্ষ্মী মেয়েটাকে বকলো শুনি?
আমি ঘুরতে যেতে চেয়েছি তাই।
আচ্ছা ঠিক আছে, বাবার যেদিন ছুটি থাকবে সেদিন আমরা ঘুরতে যাব। এবার বলো মজার খবরটা দিব কিনা।
হুম বলো।
তোমার জন্য কুরিয়ার সার্ভিস করে একটা গিফট এসেছে।
কিসের গিফট?
সম্ভবত জন্মদিনের গিফট। তোমার জন্য কেউ পাঠিয়েছে।
কে পাঠিয়েছে?
তা তো জানি না, কোনো নামও লেখা নেই, শুধু যেখান থেকে এসেছে সেই ঠিকানাটা দেয়া আছে। হয়তো তোমার মামা অথবা চাচু পাঠিয়েছে, নয়তো তোমার ফুপা পাঠিয়েছে তোমাকে চমকে দেওয়ার জন্য। গিফটটা বেশ বড়, খুলে দেখতে চাও কি আছে ভেতরে?
হ্যাঁ, কোথায় গিফট বক্স?
দাঁড়ো আমি এনে দিচ্ছি। এই যে, এই যে তোমার গিফট বক্স।
এখন খুলবো?
হ্যাঁ খুলে ফেলো।
আরে এটার ভিতরটা একটা পুতুল, লাল পুতুল।
পুতুলটা অনেক সুন্দর, তাই না আম্মু?
হ্যাঁ খুব সুন্দর, এত সুন্দর পুতুল আমি আর দেখিনি।
তোমার পছন্দ হয়েছে?
হ্যাঁ পছন্দ হয়েছে, কিন্তু
কিন্তু কি আম্মু?
আমার তো পুতুল দিয়ে খেলতে একদম ভাল লাগে না।
পুতুল দিয়ে যে খেলতে হবে এমন তো কথা নেই, সাজিয়ে রাখবে। পুতুলটা তো অনেক সুন্দর, সাজিয়ে রাখলেই ভালো দেখাবে।
আচ্ছা ঠিক আছে।
প্রায় 11:30 বাজে, জয়নাল সাহেব সবে মাত্র বাড়ি ফিরেছে। তনিমাস তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, জয়নাল সাহেবকে খুব ক্লান্ত দেখাচ্ছে, সাথে সাথে চিন্তিত। অফিসে একটা প্রজেক্ট লোকসানের পথে, নতুন করে কিছু প্রজেক্ট করা হচ্ছে, সেগুলোতেও মন দিতে পারছেন না সে। খাওয়া দাওয়া শেষ করে ফ্রেশ হয়ে টয়লেট থেকে বের হতেই মনে হলো পাশের রুমটায় কেউ যেন কথা বলছে। কথার গুনগুন শব্দ কানে আসছে জয়নাল সাহেবের, শব্দগুলো রূপার ঘর থেকে আসছে। কিন্তু রূপার তো এতক্ষণে ঘুমিয়ে পড়ার কথা, তাছাড়া এত রাতে রূপাই বা কার সাথে কথা বলবে? রূপার ঘরের সামনে যেতে জয়নাল সাহেব দেখলে রূপার ঘরের আলো এখনো জ্বলছে। জয়নাল সাহেব রূপার ঘরের দরজা খুলতেই দেখতে পেল রূপা একা একা অনবরত কথা বলে যাচ্ছে। জয়নাল সাহেব অবাক চোখে তাকিয়ে আছে রূপার দিকে, রূপা এখনো কথাই বলে যাচ্ছে।
আম্মু?
বাবা তুমি কখন এলে?
একটু আগেই এলাম। তুমি কার সাথে কথা বলছিলে মা?
আমি তো ওই লাল পুতুলটার সাথে কথা বলছিলাম। দেখো পুতুলটা কি সুন্দর। জানো আব্বু, এই পুতুলটা না খুব সুন্দর করে কথা বলে।
পুতুল আবার কথা বলে কি করে মা? তোমার এখন ঘুমানোর প্রয়োজন, ঘুমিয়ে পড়ো, সকালে উঠতে হবে, কেমন?
আব্বু দেখোই না পুতুলটা কি সুন্দর।
খুব সুন্দর, কিন্তু এই পুতুল তুমি কোথায় পেলে?
মামা পাঠিয়েছে, জন্মদিনের গিফট, আজই পাঠিয়েছে, অনেক সুন্দর তাই না?
তোমার মামা কি আজ এসেছিল?
না আসেনি।
তাহলে কিভাবে পাঠালো?
মা বলেছে কুরিয়ার সার্ভিসে করে পাঠিয়েছে। দেখো এখন আবার কথা বলছে পুতুলটা।
না মা, পুতুল কখনো কথা বলতে পারে না।
এই যে বলছে, দেখো না, দেখো।
তুমি ঘুমিয়ে পড়ো মা, সকালে কথা হবে, আমি লাইট অফ করে দিয়ে যাচ্ছি। লক্ষ্মী মামনিটা ঘুমিয়ে পড়ো এখন।
ওকে আব্বু, গুড নাইট।
জয়নাল সাহেব কিছুই বুঝে উঠতে পারছে না। তবে কি মেয়েটার অবস্থা দিন দিন খারাপের পথে যাচ্ছে? না, মেয়েটাকে এবার যে করেই হোক সময় দেওয়া দরকার। পরদিন তনিমা আর রূপাকে নিয়ে বাইরে থেকে বেরিয়ে আসবে বলে জয়নাল সাহেব সন্ধ্যার আগে আগে বাড়ি ফিরলেন। কিন্তু রূপাকে কিছুতেই বাইরে যেতে রাজি করানো গেল না। তার নাকি ঘরে থাকতে ভালো লাগছে, ঘরে তার বন্ধু লাল পুতুলটা আছে, এখন সে কোথাও যেতে চায় না। রাতে খাওয়া দাওয়া শেষ করে রূপার মা যখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখন হঠাৎ মনে হলো পাশের ঘরে কারা যেন কথা বলছে। জয়নাল সাহেব আজ একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, একটা অদ্ভুত ধরনের কণ্ঠের কথা শব্দ আর একটা মেয়ের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। কণ্ঠটা তার খুব চেনা। হ্যাঁ, এটা তো রূপার কণ্ঠ, কিন্তু রূপা তো এতক্ষণে ঘুমিয়ে পড়ার কথা, আর ওই কণ্ঠটাই বা কার? পূর্ণিমা খুব ভয়ে ভয়ে রূপার ঘরের সামনে গেল। শব্দগুলো এখন স্পষ্ট, শব্দগুলো কানে আসছে দরজার ওপাশ থেকে, মানে রূপার ঘর থেকে। দরজা খুলতেই তনিমা দেখতে পেল রূপা কথা বলেই চলেছে, কিন্তু ওই অন্য যে কণ্ঠস্বরটা এতক্ষণ শোনা যাচ্ছিল এখন আর শোনা যাচ্ছে না। তবে কি কিছু একটা ছিল এই ঘরে সে দরজা খোলার আগ পর্যন্ত? রূপাকে জিজ্ঞেস করতেই বলল সে পুতুলের সাথে কথা বলছে, আর পুতুলও নাকি তার সাথে কথা বলছিল। রূপার কথায় মাথা না দিয়ে তনিমা লাইট অফ করে ঘুমোতে চলে গেল নিজের ঘরে। তারপর রাত প্রায় দেড়টা, কলিং বেলের শব্দে ঘুম ভাঙল জয়নাল সাহেবের। এত রাতে কে কলিং বেল দিচ্ছে? এত রাতে তো কেউ আসবে না তাদের কাছে, এত রাতে কেই বা আসবে তাদের কাছে? তাছাড়া গেটও তো তালা দেয়া, আবার কোন সমস্যা হলো না তো? জয়নাল সাহেব উঠে গেলেন দরজা খুলতে।
কে কে? স্যার, আমি আমি রহিম, রহিম দারোয়ান।
দরজা খোলা শো। ও রহিম, কি ব্যাপার এত রাতে তুমি?
স্যার, একটা সমস্যা হয়ে গেছে।
কি সমস্যা হয়েছে বলো তো?
স্যার, আমি যখন গেটের এখানে বসেছিলাম তখন হঠাৎ একটা শব্দ শুনতে পেলাম, এমন শব্দ যেন কেউ কিছু দিয়ে গ্রিলে বাড়ি দিল। আমি শব্দটা খুঁজতে খুঁজতে যখন উপরের দিকে তাকাইলাম তখন দেখলাম ছাদের উপরে রূপা মামুনি আর ওই পুতুলের মতন লাল কিছু একটা ছাদের গ্রিলের মধ্যে নিজের হাতে কিছু একটা দিয়ে আঘাত করতেছে।
কি বলছো এসব? রূপা তো ঘরেই আছে, আর বাইরে গেলে তো দরজা খুলতে হবে তাই না? দরজা তো লাগানোই ছিল।
স্যার, আমি সত্যি দেখছি স্যার। আপনার বিশ্বাস না হলে নিজে গিয়া দেখে আসেন আপনার মেয়ে ঘরে আছে কিনা।
ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি দেখে আসছি। রূপা তো ঘরে নেই, কোথায় দেখেছ? তাড়াতাড়ি চলো।
সাদে স্যার, তাড়াতাড়ি চলেন।
জয়নাল সাহেব আর বাড়ির দারোয়ান রহিম ছুটে গেল ছাদে। ছাদে পৌঁছে দেখলো সেখানে তেমন কিছুই নেই, পুরো ছাদ তন্ন তন্ন করে খুঁজে কোনো কিছু দেখতে পেল না জয়নাল সাহেব আর দারোয়ান রহিম। জয়নাল সাহেবের মাথায় একটা কথাই ঘুরছে, রূপা যদি ঘরে না থাকে আর যদি ছাদেও না থাকে তবে কোথায় গেল মেয়েটা? নিশ্চয়ই মেয়েটা উধাও হয়ে যায়নি, তবে কোথায় গেল রূপা? জয়নাল সাহেব আবার দৌড়ে গেলেন তার ফ্ল্যাটে। ঘরের ভিতর ঢুকতেই জয়নাল সাহেব দেখতে পেলেন রূপার ঘরের বাতি জ্বলছে। জয়নাল সাহেব দৌড়ে গেলেন রূপার ঘরে। রূপার ঘরের দরজা খুলতেই জয়নাল সাহেব দেখতে পেলেন রূপা লাল পুতুলটাকে জড়িয়ে ধরে বসে আছে।
রূপা, তুমি কোথায় গিয়েছিলে?
কোথায় আব্বু, আমি কোথায় যাবো এত রাতে?
সত্যি করে বলো তো।
আমি সত্যি বলছি, আমি কোথাও যাইনি।
তাহলে একটু আগে আমি যখন এলাম তখন তোমাকে ঘরে দেখতে পাইনি কেন?
আমি তো জানি না, আমি ঘরেই ছিলাম, ঘুমিয়েছিলাম, একটু আগে ঘুম ভাঙলো।
না, তুমি মিথ্যে বলছো। এত রাতে ছাদে গিয়েছিলে কেন সত্যি করে বলো।
আমি ছাদে যাব কেন? তুমি বিশ্বাস করছো না আমি কোথাও যাইনি।
তাহলে এখন তুমি জেগে উঠলে কেন?
আমার হঠাৎ করেই মনে হলো পুতুলটা খাট থেকে নিচে পড়ে গেছে, তাই বাতি জ্বালিয়ে পুতুলটা উঠালাম, আর আমি এখন টয়লেটে যাব।
ঠিক আছে, তুমি তাহলে তাড়াতাড়ি লাইট নিভিয়ে ঘুমিয়ে পড়ো।
ঠিক আছে, গুড নাইট।
কুয়াশা।
শুনছিলেন কুয়াশার কাহিনীর প্রথম পর্ব। এতক্ষণ প্রথম পর্বে আমরা দেখেছি রূপা নামে একটি মেয়ে, যে নাকি জিএসসি পরীক্ষা দিয়েছে, একমাত্র মেয়ে বাবা মায়ের, ভীষণ আহ্লাদি, ভীষণ অভিমানী, রাজকন্যার মতন তার জীবন। এবং রূপার বাবার নাম জয়নাল আবেদিন বাবু এবং তার মায়ের নাম তনিমা। তারা মেয়েকে অসম্ভব আদর করেন, কিন্তু জয়নাল সাহেব মেয়েকে একদম সময় দিতে পারে না তার চাকরির ব্যস্ততার কারণে। যাই হোক, রূপার জন্মদিনে রূপার অনেক প্ল্যান, তার বাবা তাকে নিয়ে সারাদিন বেড়াবে বাড়িতে, বিশাল পার্টি। কিন্তু জয়নাল সাহেবের চাকরির ব্যস্ততা এবং কাজের কারণে, একটি মিটিং এর কারণে, সে সময় দিতে পারেনি মেয়েকে জন্মদিনে। সেই নিয়ে রূপার ভীষণ অভিমান হয় এবং একটা পর্যায়ে রূপা কথা বলা বন্ধ করে দেয়, জানিয়ে নাকি তার মা তনিমা ভীষণ আতঙ্কিত হয়ে যায়। তো যাই হোক, পরে পরবর্তীতে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় এবং সাইকিয়াট্রিস্ট তাকে বলেন যে আসলে একমাত্র সন্তান হওয়ায় সে তার মনের কথা কারোর সঙ্গে শেয়ার করতে পারে না, বাবা মায়ের সঙ্গে আর কতটুকু বা শেয়ার করা যায়। তার তেমন কোনো বন্ধুও ছিল না, কারণ তার মা অত্যন্ত স্ট্রিক্ট এবং তার অন্য ভাই বোন না থাকে, একাকিত্বের কারণে তার এই অবস্থা হয়েছে। তো যাই হোক, তার মা অবশেষে তার অভিমান আস্তে আস্তে কাটতে থাকে। এর মধ্যেই তাদের বাড়িতে একটা কুরিয়ার সার্ভিস, একটা পার্সেল আসে, যেটা কিনা রূপার বার্থডে গিফট। এবং তনিমা, অর্থাৎ রূপার মা যখন তনিমাকে বলে দেখো খুব কি চমৎকার একটি গিফট এসেছে তোমার জন্য, খুলে দেখো কি আছে, কিন্তু কে পাঠিয়েছে সেটা লেখা ছিল না, অনুমান করা যেতে পারে, বা রূপার মা যে অনুমান করেছেন তিনি বলেছেন হয়তো তোমার মামা, চাচা, খালু, ফুপা এরাই কে পাঠিয়েছে, অর্থাৎ আত্মীয়ের মধ্যে কেউ পাঠিয়েছে। খুলে দেখে খুব চমৎকার লাল টুকটুকে একটা পুতুল, এবং এখান থেকে কাহিনী শুরু। সেদিন রাত্রি থেকে দেখা গেল রূপার ঘরে রূপা কার সঙ্গে যেন কথা বলছে, এবং রূপার মা জিজ্ঞেস করে, রূপা বলে পুতুলটির সঙ্গে কথা বলছে। অদ্ভুত ব্যাপার, পুতুল কি করে কথা বলে। এবং একই জিনিস জয়নাল সাহেবও বাড়িতে ফিরে শুনতে পেলেন যে রূপা ঘরে কার সঙ্গে কথা বলছে, এবং তিনি জিজ্ঞেস করেন, তো সে একই কথা বলল। সেদিন রাতেই কলিং বেল বেজে ওঠে গভীর রাতে, জয়নাল সাহেব দরজা খুলে দেখেন দারোয়ান, এবং দারোয়ান বলে তার উপর থেকে শব্দ আসছে, তিনি দেখেছেন রূপা একটি পুতুল সঙ্গে ছাদে গিয়ে গ্রিলের মধ্যে কিছু একটা দিয়ে শব্দ করছে। অবাক হয়ে যান জয়নাল সাহেব এবং দৌড়ে চলে যান রূপার রুমে, দেখতে যান যে তার মেয়েকে আসলে রুমে আছে কিনা, কি হয়েছে, ব্যাপারটা কি। এই পর্যন্ত ছিল প্রথম পর্ব। দ্বিতীয় পর্বে আমরা আরো জানতে পারব। আসুন তাহলে দ্বিতীয় পর্ব শুনি, চলছে কুয়াশা এবিসি রেডিও 89.2 এফএম এ, সঙ্গে আছি শারমিন। রাত জয়নাল সাহেবের চোখে ঘুম আসল না, সে কি করে তার নিজের চোখে অবিশ্বাস করবে। সে নিজের চোখে দেখেছে রূপার ঘরে রূপা ছিল না, এমনকি তার পুতুলটাও ছিল না তার ঘরে। কিন্তু রূপা যদি ছাদে গিয়ে থাকে তাহলে তো তার রূপাকে দেখার কথা, কারণ নেমে আসবার সময় সিঁড়িও তো একটাই। যদি ছাদে যায় তবে কি করে তাদের চোখে ফাঁকি দিয়ে রূপা নিচে নেমে আসতে পারে, আর যদি সে ঘরেই থাকতো তবে কেন তখন রূপাকে সে দেখতে পেল না। জয়নাল সাহেব কিছুই মিলিয়ে উঠতে পারছে না, কি হচ্ছে এসব। মেয়েটাকে আরেকবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া প্রয়োজন। পরদিন সকালে উঠে জয়নাল সাহেব রওনা হলেন ডাক্তার ফিরোজের কাছে। ডক্টর ফিরোজকে আগে থেকে ফোন করে দিয়েছিলেন জয়নাল সাহেব, যার কারণে কোন রকম ঝামেলা ছাড়াই সরাসরি চলে যাওয়া গেল ডাক্তার ফিরোজের চেম্বারে। জয়নাল সাহেব ডাক্তার ফিরোজকে সব খুলে বললেন। সব শুনে ডাক্তার সাহেব বললেন,
ব্যাপারটা বড় জটিল, রূপার সমস্যাটা দিন দিন বাড়ছে,
আমি এখন কি করব, আমার মাথায় কিছুই ধরছে না।
রূপার প্রতি আপনাদের এখনো অযত্ন রয়ে গেছে, আপনাদের জীবনে ব্যস্ততার ফলই হচ্ছে রূপার এই অবস্থা।
কিন্তু একটা পুতুলের সঙ্গে কি করে একজন মানুষ কথা বলতে পারে?
রূপা তার চারপাশে যখন দেখলো তার সাথে, তখন সে তার নিজের মতো একটা জগৎ তৈরি করে নিয়েছে, যেখানে তার বন্ধু ওই পুতুলটি। তার বন্ধুর সাথে সে কথা বলে, আবার তার কথার উত্তরও সে মনে মনে বানিয়ে নেয় কিছু একটা। এভাবেই সে তার অন্য একটা অস্বাভাবিক জগতের মধ্যে বসবাস শুরু করে দেয়।
আচ্ছা, তাহলে কি পুতুলটা আমরা ফেলে দেব?
এই কাজটা একদমই করবেন না, তাহলে রূপা মানসিক দিক দিয়ে আরো ভেঙে পড়বে এবং আরো অস্বাভাবিক কোনো আচরণ করা শুরু করে দিতে পারে। আপনাদের একটাই কাজ, রূপাকে বেশি বেশি সময় দেয়া, তার সাথে কথা বলবেন আর সবসময় তার ইচ্ছেগুলোর গুরুত্ব দিবেন। এভাবেই সুস্থ হয়ে উঠবে রূপা।
জয়নাল সাহেব সিদ্ধান্ত নিলেন কালই রূপাকে নিয়ে ঘুরতে বেরোবে, রূপা যেখানে যেতে চায় ঘুরিয়ে নিয়ে আসবে তাকে। কিন্তু পরদিন রূপা কিছুতেই বের হবে না, তনিমা অনেক বুঝিয়ে শুনিয়ে রাজি করালো রূপাকে। বাসায় রেখে যাওয়া হলো কাজিনের সুলতানাকে, কারণ তারা বাসায় আসতে আসতে সন্ধ্যা হবে। রাতের খাবার বানানো, ঘর গোছানো সব দায়িত্ব সুলতানার। সুলতানা এর আগে অনেকবার এভাবে ঘরে একা ছিল। গত 8 বছর ধরে এই বাড়িতে সে কাজ করছে, কখনো কোনো ভুল ধরতে পারেনি কেউ। খুব বিশ্বস্ত কাজের মেয়ে সুলতানা। ঘরের সব কাজ নিখুঁত ভাবে করে রাখতে পারে বলে তনিমা আক্তারেরও খুব পছন্দের মেয়েটাকে। অন্যদিকে জয়নাল সাহেব, তনিমা আর রূপা প্রথমে গেল আহসান মঞ্জিল, তারপর বাইরে। দুপুরের খাবার শেষ করার পর জয়নাল সাহেব সবাইকে নিয়ে গেল রমনা পার্কে। সারাদিন ঘোরাঘুরি আনন্দের মধ্য দিয়ে পার করল রূপা। এদিকে সন্ধ্যা প্রায় নেমে গেছে, তখন মাগরিবের আজানও দেওয়া শেষ। ঠিক তখনই বাসায় পৌঁছল সবাই। জয়নাল সাহেব দরজা খুলতে যা দেখলেন, তা দেখার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। সে দেখল তাদের কাজের মেয়েটা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে, তার সারা শরীর ক্ষত বিক্ষত করা হয়েছে ছুরির আঘাতে। কাজের মেয়েটা রক্তাক্ত দেহের পাশে পড়ে আছে রক্তাক্ত ছুরিটা, আর তারও কিছু দূরে পড়ে আছে রূপার লাল পুতুল। পরিবারের সবাই হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। কি হলো এটা? কে বা করবে সুলতানার খুন? হাজারো প্রশ্ন চারপাশে ঘুরে বেড়াচ্ছে। এদিকে পুলিশ এসে পড়েছে, লাশ দেখার জন্য উৎসুক জনতার ভিড় পড়ে গেছে পুরো বাড়িতে। কোথাও কোনো কান্নার শব্দ না থাকলেও পুরো বাড়িটার মধ্যে থমথমে একটা ভাব চলে এসেছে। একজন পুলিশ এসে সবার সাথে কথা বলছে, আর একজন পুলিশ এসে জয়নাল সাহেবকে জানালো খুব বেশিক্ষণ আগে খুনটা করা হয়নি, তাই রুমে ঢোকা যাবে না। রুমের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হচ্ছে। সাংবাদিক, আশেপাশের নেতা থেকে শুরু করে মোটামুটি সবাই ভিড় করেছে বাড়িটিতে। তারপর লাশ নিয়ে যাওয়া হলো। তারপর কেটে গেল কয়েক সপ্তাহ, সবকিছু আগের মতোই স্বাভাবিক। কয়েকদিন পুলিশও এসেছিল, অনেক ঘাটাঘাটি করেছে, কিন্তু শেষমেশ কিছু না পেয়ে হাল ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ। জয়নাল সাহেব প্রতিদিনের মতো অফিস চলে গেছেন। কাজের বুয়া না থাকায় সব কাজ নিজেকেই করতে হয় তনিমা আক্তারের। কাজের বুয়া পাওয়া বড্ড কঠিন, ব্যাপক চাহিদা থাকায় এই জিনিসটাও পাওয়া যায় না ঠিক মতো। রূপা তার নিজের ঘরেই আছে একা, না একা বললে ভুল হবে, রূপার সাথে আছে তার সেই লাল পুতুল।
তোমার কি করতে ভালো লাগে?
তোমার সাথে আড্ডা দিতে আমার খুব ভালো লাগে।
আমারও, জানো আমার সাথে না কেউই কথা বলতে চায় না।
এই যে আমি তো চাই, আমি কি কেউ না?
হ্যাঁ, শুধু তুমিই চাও, আমি তো তোমায় এই জন্যই এত পছন্দ করি।
জানো আমি না পুতুল খুব পছন্দ করি। আমি ছোটবেলায় খুব খেলতাম পুতুল দিয়ে।
ও তাই বুঝি? কিন্তু তুমি তো নিজেই একটা পুতুল, তাহলে তুমি পুতুল নিয়ে খেলতে কি করে?
আমি তো আমি, আমার যে শরীরটা দেখছ সেটা আমারই সৃষ্টি, আমি আমার স্রষ্টা।
কি বলো, এটা হয় না কি? নিজেকে নিজে সৃষ্টি করা যায় না কি?
যায় যায়। এই পৃথিবীতে অনেক কিছুই সম্ভব প্রিয় বন্ধু, এবং আমি রহস্য খুব পছন্দ করি। ঘুম পায় না।
বাদ দাও। কাল কি হয়েছে জানো? আমি যখন টিফিন খাচ্ছিলাম,
রূপা তুমি কার সাথে কথা বলছিলে?
এই যে আমার পুতুলের সাথে।
এসব কি করছো তুমি? যখনই দেখছি একা একা কথা বলছো, ঠিক করে বলো তো কি হয়েছে?
আমি তো সত্যি বলছি, আমি পুতুলের সাথে কথা বলছি।
আরে একা একা কথা বলা যায় নাকি? একা একা তো কথা বলে পাগল। তুই তো পাগল না, তাহলে একা একা কথা বলবি কেন?
আমি একা একা কথা বলছি তা তোমাকে কে বললো? হুম,
তাহলে তুই কার সাথে কথা বলছিস? এখানে তো কেউই নেই।
আছে তো, এই যে আমার লাল পুতুল, ওর সাথেই তো কথা বলছিলাম। ও তো আমার সাথে কথা বলে।
কি বলিস, পুতুল তোর সাথে কথা বলে?
হ্যাঁ, একটু আগেও তো কথা বলছিলাম।
তুই কি পাগল হয়ে যাচ্ছিস? পুতুল কি করে কথা বলতে পারে?
ও একটু অন্যরকম পুতুল, ও তুমি বুঝবে না। তুমি এখন যাও, আমি এখন কথা বলছি।
অদ্ভুত ভাবে বদলে গেছে রূপা। তনিমা আক্তারের কাছে রূপাকে খুব অচেনা মনে হচ্ছে। আগে রূপা তেমন ছিল না, এমন কোন কথা বলতো না, আচরণেও অনেক পরিবর্তন এসেছে। এটার কি এমন হলো? ও কি তাহলে দিন দিন মানুষের ভাষা হারিয়ে ফেলছে? না, আর কিছু ভাবতে পারছে না তনিমা আক্তার। রাত প্রায় তিনটা, পুরো বিল্ডিং এ সব মানুষ ঘুমাচ্ছে, বাড়ির গেটে তালা লাগানো হয়েছে। প্রতিদিনের মতো সবকিছু বন্ধ করে একটা চেয়ারে বসে ঝিমুচ্ছে দারোয়ান রহিম। হঠাৎ চমকে উঠল দারোয়ান রহিম। মনে হল অদ্ভুত একটা শব্দ করে কেউ একজন তার নাম ধরে ডেকে উঠেছে। প্রথম রহিম ভাবল এটা হয়তো তার মনের ভুল। এবার কিছুক্ষণ পরে তার মনে হতে লাগলো এখানে সে ছাড়াও আরেকজন কেউ আছে। স্পষ্ট শুনতে পাচ্ছে একটা পায়ের আওয়াজ আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে। কিন্তু কে আসছে? চারপাশে তাকালো রহিম, কিন্তু কিছুই সে দেখতে পাচ্ছে না। শুধু একটা শব্দ শোনা যাচ্ছে। এখন রহিম কিছু অনুভব করতে পারছে। তার আশেপাশে কিছু একটা আছে, তবে কি সেটা? আর থাকলেও দেখা যাবে না কেন? হঠাৎ পায়ের শব্দটা বন্ধ হয়ে গেল, কিন্তু রহিমের এখনো মনে হচ্ছে কিছু একটা আছে তার আশেপাশে। রহিম কি করবে কিছু বুঝতে পারছে না। আর কারো কাছে গেলে তার সঙ্গ দিতেও আসবে না, সবাই এখন গভীর ঘুমে। রহিম এখনো অনুভব করতে পারছে কেউ একজন আছে, তার খুব কাছেই আছে। রহিম পেছনে ঘুরতে দেখতে পেল তার পেছনে কিছু একটা দাঁড়িয়ে আছে। ঠিক বোঝা যাচ্ছে না, আরে এ তো একটা পুতুল, লাল রঙের পুতুল, রূপার লাল পুতুল।
আমি রূপাকে নিয়ে ছাদে ঘুরতে গিয়েছিলাম আর তুই দেখেছিলি আমাদের, তাই না?
তুমি কে? কে তুমি মানুষ?
তুই বলেছিলি রূপার বাবাকে, তাই না?
তুমি না, না তো, আমি তো বলিনি কিছু।
হ্যাঁ তুই, তুই বলেছিস, আমি দেখেছি তোকে। হ্যাঁ তুই, তুই।
হ্যাঁ বলছি, তাতে কি হয়েছে? তুমি কে সত্যি বলো, না হয় আমি,
না হয় তুই কি করবি? হ্যাঁ বল কি করবি?
সবাই রে ডাইকা তুলবো, তুমি আমার ভয় দেখাতে চাইতেছ না? আমি জানি তুমি মানুষ। সত্যি করে বলো তুমি কে, না হয়, না হয় ভালো হবে না কিন্তু, বলে দিচ্ছি।
তুই কেন আমায় ঘটাতে গেলি বল? কেন রূপার বাবাকে তোর বলতে হলো রূপক ঘরে নেই ছাদে? কেন তাকালি আমার দিকে?
বলেছি তো কি হয়েছে?
তুই জানিস না আমার দিকে যে একবার হাত বাড়ায় সে আর বেঁচে ফিরতে পারে না।
কি, তুমি কি বলতে চাইতেছ?
বুঝতে পারছিস না? তুইও বাঁচবি না, তোকেও মরতে হবে। হ্যাঁ তুই মরবি, আর আজই মরবি। আমি এত দিন ধরে ধরে এই রাতটার অপেক্ষায় ছিলাম। আজ তোর জীবনের শেষ দিন।
তুমি কাছে আসছো কেন? দাঁড়াও দাঁড়াও বলছি, আমি কিন্তু সবাইকে ডেকে তুলবো। কাছে আসবা না, কাছে আসবা না, যাও সর।
আগে তোর জীবটা কেটে নেব, কারণ তুই এই জীব দিয়ে বলেছিলি রূপা ছাদে গেছে।
ছুরিটা নিচে রেখে দাও, আমার ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে, এমন ভুল আর করব না।
তোকে আর এমন ভুল করার সুযোগ দিব না আমি। একটা ভুলের প্রতিদান দিতেই তোর একটা জীবন দিতে হবে। আজ তোকে আর কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না, কেউ না।
রূপার সেই পুতুলটি একটি জীবন্ত পুতুল, যে কিনা রূপার সঙ্গে কথা বলে একমাত্র রূপাকে সে পছন্দ করে। কিন্তু হিংস্র স্বভাব সেই পুতুলের। যেদিন রূপার বাবা মা রূপাকে নিয়ে বাইরে বেড়াতে গিয়েছিল সেদিনই খুন হয় তাদের বাড়ির কাজের বুয়া, যে কথাটি পুতুল স্বীকার করে। এবং পরবর্তীতে ওই বাড়ির দারোয়ান রহিম রূপাকে এবং পুতুলটাকে ছাদে দেখে তার বাবার কাছে কমপ্লেন করায় সেই রহিমকেও প্রাণ দিতে হয়। এরপরে কি? তাহলে কি পুতুল সবাইকে আস্তে আস্তে খুন করে ফেলবে? এই পুতুলটি কোত্থেকে এলো, কেন তার এত শক্তি, অশরীরী পুতুলটি কি, আমরা সবই জানতে পারবো কুয়াশার শেষ পর্বে, অর্থাৎ এখন যে পর্বটি শুনবে। সঙ্গেই থাকবেন, ফিরে আসছি গল্প শেষ হবার পর।
কুয়াশা
শব্দে খুন ভেঙে যায় তনি মাকতারে। তারপর আর কোন শব্দ শুনতে না পেয়ে টয়লেটের দিকে যাওয়ার জন্য রওনা দিয়েছেন তনিমা। হঠাৎ মনে হলো তাদের ঘরের দরজা কেউ খুলছে। একটু সামনে এগুতে দেখতে পেল অন্ধকারে কেউ একজন দরজা আটকাচ্ছে। আর একটু এগুতেই ওই জিনিসটার চেহারাটা স্পষ্ট হলো। এ তো পুতুল, রূপার লাল পুতুল। তো একটা পুতুল কিভাবে মানুষের মতো হাঁটতে পারে? তবে কি এই পুতুলটার জীবন আছে? তবে কি রূপা সত্যি সত্যি পুতুলটার সাথে কথা বলে প্রতিদিন? আর একটু স্পষ্ট হতে বোঝা গেল পুতুলের সারাটা মুখ রক্তাক্ত, হাত থেকে শুরু করে পুরো শরীরে রক্তের ছিটে। পুতুলটাকে দেখতে খুব ভয়ঙ্কর লাগছে, কি বিভৎস চেহারা। আর তাকিয়ে থাকতে পারলো না, কাউকে কিছু না বলে শুয়ে পড়লো তনি মাকদার। সকাল প্রায় পাঁচটা, সকালের আলো ফুটতে না ফুটতে চারিদিক ভারী হয়ে উঠল। নিচে অনেক মানুষ জমা হয়েছে, পুরো বাড়ির মানুষ নিচে নেমে গেছে কি হয়েছে দেখার জন্য। জয়নাল সাহেবও তাড়াহুড়ো করে নামলেন। তার সামনে রক্তাক্ত একটা লাশ পড়ে আছে। লাশে এত বেশি আঘাত করা হয়েছে যে লাশটাকে দেখে বোঝার উপায় নেই যে লাশটা কার। তবে এটা কারো বুঝতে বাকি রইল না যেটা দারোয়ান রহিমের লাশ। লাশের দিকে তাকানো যাচ্ছে না, পুরো লাশ ক্ষত বিক্ষত হয়ে আছে। এদিকে পুলিশ চলে এসেছে, এই বাড়িতে এটা দ্বিতীয়বারের মতো খুন হলো। পুলিশ লাশটা নিয়ে গেল, পুলিশ সব ধরনের তথ্য সংগ্রহ করেছে, তবে কিছুতেই কারোর উপর সন্দেহ করতে পারছে না। লাশের গায়ে কোনো ফিঙ্গারপ্রিন্টও নেই। তনিমা আক্তারের আর বুঝতে বাকি রইল না খুনগুলো কে করছে। কিন্তু কেউ কি বিশ্বাস করবে একটা পুতুল খুন করছে মানুষগুলোকে? জয়নাল সাহেব আজ তাড়াতাড়ি বাসায় ফিরেছে। আজকে খবরের কাগজ এখনো পড়া হয়নি তার,
তাই খবরের কাগজ নিয়ে বসেছেন জয়না সাহেব।
এই একটা কথা বলি।
হুম, বলো।
আমার কি মনে হয় জানো?
কি মনে হয়?
ওই রহিমের খুন আর আমাদের কাজের বুয়ার খুন একজনই করেছে, আর সে হলো রূপার ঘরে যে লাল পুতুলটা, সেটা।
কি বলছো, পাগল হয়ে গেলে নাকি?
আমি সত্যি বলছি।
তুমি কি বলতে চাইছো, পুতুল মানুষকে মেরে ফেলতে পারে?
আমি নিজে চোখে দেখেছি।
হুম, কি দেখেছো?
যেদিন রাতে রহিম খুন হয় সেদিন পুতুলটা ঘরে ঢুকে নিজের হাতে দরজা লাগলো, তার হাতে পায়ে সারা শরীরে ছিল রক্তের ছিটা। আমার মনে হয় পুতুলটাই খুনগুলো করছে।
হুম, ওই দিন রহিম বলল ওই রাতে রূপার সাথে পুতুলটাকেও ছাদে দেখেছিল সে।
সুলতানা যেদিন খুন হয় তার লাশের একটু দূরেই পড়েছিল পুতুলটা।
আচ্ছা, তুমি যে রক্তের ছিটাগুলো দেখেছ পুতুলটার গায়ে, সেগুলো কি এখনো আছে?
না, পরদিন আমি দেখতে গিয়েছিলাম পুতুলটার গায়ে রক্ত লেগে আছে কিনা। দেখতে গেলাম কিন্তু কিছুই পেলাম না।
আচ্ছা, পুতুলটা দিয়েছে তাকে?
নাম লেখা নেই, মামা না হয় চাচুরা হবে হয়তো, ওরা কেউ তো আসতে পারেনি, তাই হয়তো গিফট পাঠিয়ে দিয়েছে।
কে পাঠিয়েছে তাদের থেকে জিজ্ঞেস করেছো?
না, তবে ঠিকানা দেয়া ছিল, দেখবে। এটা কার বাসার ঠিকানা?
কোথায় দাও তো দেখি।
আমি কার্ডটা রেখে দিয়েছি, এনে দিচ্ছি। এই যে নাও।
না, এই ঠিকানায় তো পরিচিত কেউ থাকে না।
আমি বলি কি, তুমি পুতুলটা ফিরিয়ে দিয়ে এসো, দুটো খুন হয়ে গেছে, পুতুলটা থাকলে আরো খুন হবে, প্লিজ তুমি এটা ফিরিয়ে দিয়ে এসো।
কিন্তু কাকে দেব, কেই বা পাঠিয়েছে?
এই ঠিকানায় গিয়ে দিয়ে এসো, কেউ না কেউ তো পাঠিয়েছে, আর এই ঠিকানা তো কেউ না কেউ থাকবেই।
ঠিক আছে, কাল সকালে আমি এই ঠিকানায় গিয়ে পুতুলটা ফিরিয়ে দিয়ে আসবো।
পরদিন সকালে জয়নাল সাহেব অফিসে গেলেন না, সকাল সকাল পুতুল নিয়ে রওনা হলো সেই ঠিকানায়, ঢাকার শেষ প্রান্তে কেরানীগঞ্জ। প্রায় তিন ঘন্টা পর ঠিকানায় গিয়ে পৌঁছালো জয়নাল সাহেব। ঠিকানা মতো কি জয়নাল সাহেব বেশ অবাক হলো যে ঠিকানাটা দেয়া আছে সেখানে একটা শ্মশান ছাড়া আর কিছুই নেই, বিশাল বড় একটা শ্মশান। জয়নাল সাহেব কি করবে কিছুই বুঝে উঠতে পারছেন না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর জয়নাল সাহেব পুতুলটাকে শ্মশানে ফেলে রেখেই রওনা হলেন অফিসে। শ্মশান থেকে কেউ কোনো কিছু পাঠাবে এটা ভাবতে গায়ে কাঁটা দিয়ে ওঠে, কিন্তু এটাই ঘটেছে জয়নাল সাহেবের সাথে। তবে যাই হোক, পুতুলটার হাত থেকে তো রক্ষা পাওয়া গেল। রাত প্রায় দশটা, জয়নাল সাহেব বাসায় ঢুকতেই দুনিয়ার সব বিরক্তি নিয়ে তনিম আক্তার বলে উঠলেন,
তুমি না পুতুলটা ওই ঠিকানায় দিয়ে আসতে গেছো?
হ্যাঁ, আমি তো ওখানে পুতুলটাকে রেখে চলে এসেছি।
তুমি যদি পুতুলটা রেখে আসো তাহলে পুতুলটা ঘরে থাকে কি করে?
কি বলছো আবল তাবল, আমি নিজে হাতে রেখে এসেছি, পুতুল ঘরে আসবে কি করে?
আমারও তো একই কথা, যদি তুমি পুতুল রেখে আসো তবে সেটা আবার ঘরে এলো কি করে?
তুমি ঠিক দেখেছো তো, সেই পুতুলটাই তো।
হ্যাঁ, সেই পুতুলটাই।
কোথায় দেখেছো পুতুলটাকে?
গিয়ে দেখো, রূপা পুতুলের সাথে কথা বলছে।
চলো তো দেখি। কি করছো মামনি?
তেমন কিছু না আব্বু, বসে আছি।
তোমার পুতুলটা কই মা?
এই তো এখানেই।
এটা এখানে কি করে এলো? আমি তো,
তুমি আমার পুতুলটাকে ফেলে দিয়ে এসেছিলে তাই না আব্বু?
হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে?
ও আমাকে সব বলেছে, তুমি ওকে ফেলে দিয়ে এসেছো, তারপর ও নিজেই যে হেঁটে চলে এসেছে।
পুতুল কি করে হাঁটতে পারে?
ও সব পারে। আচ্ছা আব্বু, তুমি এখন যাও, আমি এখন পড়বো।
অনেক ভেবে চিন্তে জয়নাল সাহেব পুতুলটা থেকে রক্ষা পাওয়ার উপায় বের করলেন। জয়নাল সাহেব ঠিক করলেন আগামী কাল সকালে সে আবার ওই জায়গায় যাবে পুতুল নিয়ে, ওখানে গিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেবে পুতুলটাকে, তাহলে আর কোনো ঝামেলাই থাকবে না। পরদিন সকালবেলা জয়নাল সাহেব আবার রওনা হলেন সেই শ্মশানের উদ্দেশ্যে। জয়নাল সাহেব দুপুর 12টার দিকে গিয়ে পৌঁছলেন ওই শ্মশানে। পুরো শ্মশান আজ ফাঁকা, প্রচন্ড রোদ পড়েছে, জয়নাল সাহেব খুব ঘামছেন। শ্মশানে আসার আগে একটা ম্যাট কিনে নিয়ে এসেছিলেন, এখন ওটা খুঁজে পাচ্ছেন না। না, এখানে কি আগুনও পাওয়া যাবে না? জয়নাল সাহেবের আর তর সইছে না, যত তাড়াতাড়ি পুতুলটাকে পুড়িয়ে ফেলা যায় ততই মঙ্গল। অনেক দূরে একটা লোক দেখা যাচ্ছে, তার কাছে নিশ্চয়ই আগুন থাকবে, দেখে মনে হচ্ছে শ্মশানেরই লোক।
ভাই, আপনার কাছে কি ম্যাচ হবে?
শ্মশানে আইসেন আর ম্যাচ আনেন নাই, এটা কোনো কথা?
এনেছিলাম ভাই, কিন্তু এখন খুঁজে পাচ্ছি না।
কি করবেন ম্যাচ দিয়া, আপনার লোকের তো লাশও নাই।
আছে, কাজ আছে।
কি, পুতুল বুড়াইবেন নাকি?
হ্যাঁ, কিন্তু আপনি?
আমি বুঝলাম কেমনে, তাই ভাবতাছেন?
হ্যাঁ,
আপনার মতো আরো আগে অনেকেই আইছিল পুতুল বুড়াইতে, তবে তারা কেউই পুড়াইতে পারে নাই, আপনিও পারবেন না।
কেন পারবো না? সামান্য একটা পুতুলই তো
ভাই সাহেব। সামান্য কোন পুতুল না এটা, এই পুতুলের অনেক ক্ষমতা, আপনি এই পুতুল বুড়াইতে পারবেন না।
আমি কিছুই বুঝতে পারছি না ভাই, এই পুতুলের জন্য আমরা সবাই পাগল হয়ে যাচ্ছি।
অনেকের লগে আরো খারাপ জিনিস হইতে শুনছি,
কিন্তু কেন হয় এটা, আর কেই বা পাঠায় পুতুলটা?
তাইলে শুনেন আসল কাহিনী। আজ থেকা প্রায় 10 বছর আগের কথা, একা একা থাকতে থাকতে মনের দুঃখে একটা ছেলে ফাঁস দেয়, তার লাশ এইখানেই পুরানো হয়েছিল।
কিন্তু এই ছেলের মৃত্যুর সাথে পুতুলের সম্পর্ক কি?
আছে, সম্পর্ক আছে। সে মরণের আগে সারাদিন এই পুতুলের লগেই কথা কইত, এই পুতুলটা নাকি সে নিজের হাতেই বানাইছিল, তাই সবার ধারণা এই ছেলের আত্মাই এই পুতুলের মধ্যে ঢুকে গেছে। আর যেখানে কোন ছেলে মেয়ে একা থাকে, পুতুলটা সেইখানেই চলা যায়।
কিন্তু পুতুল তো মানুষ খুন করে।
পুতুল যায় তখনই মানুষ খুন করে যখন তারে কেউ বিরক্ত করে।
পুতুলটার হাত থেকে কিভাবে বাঁচা যায় ভাই, প্লিজ বলবেন।
একটা উপায় কিন্তু আছে।
কি কি উপায় বলুন প্লিজ ভাই, বলুন।
পুতুল যা র্যাপিং কইরা কোন একটা এলাকায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাইয়া দেন, পুতুলটার নিজের মতো কইরা একটা ঘরে চইলা যাইব, যেখানে কেউ একজন একা আপনার কাছে যে ঠিকানাটা লিখা ছিল তার সাথে দিয়ে দিবেন।
তাহলে কি পুতুল আর ফিরবে না?
না, পুতুল অন্য কারো কাছে চইলা যাইব, নতুন কইরা খেলা শুরু হইব, অন্য এক এলাকায়, অন্য এক বাড়িতে, অন্য কিছু মানুষের সাথে।
তাহলে আমি এখনই পাঠিয়ে দিচ্ছি।
ওই লোকটার কথা মতো পুতুলটাকে পাঠিয়ে দিল জয়রা সাহেব অন্য একটা এলাকায়। রূপা আবার একা হয়ে পড়ল, বড্ড একা। তনিমার্কা জয়নাল সাহেব অনেকখানি চিন্তামুক্ত হলেন। অন্যদিকে রূপা আবার কথা শুরু করল একা একা। এবারে তার সামনে কেউ নেই, তার উত্তর দেওয়ারও কেউ নেই, কিন্তু তার মনে হচ্ছে তার সাথে কেউ একজন আছে যে তার কথা শুনছে আর উত্তরও দিচ্ছে। খুব স্বাভাবিক ভঙ্গিতে কথা বলছে রূপা, তবে রূপার কথা কেউ শুনছে না, কোনো পুতুলও না। কয়েক সপ্তাহ পরের কথা, হঠাৎ পরিচিত একটা কণ্ঠস্বরে ঘুম ভেঙে গেল রূপা। রাত প্রায় 3টা বাজে। রূপা ভালো করে তাকাতেই দেখতে পেল তার দরজার সামনে দাঁড়িয়ে আছে একটা পুতুল। হ্যাঁ, এটা সেই লাল পুতুল। রূপা দৌড়ে গেল পুতুলটার কাছে। পুতুলটা একটা হাসি দিয়ে বলে উঠল,
তুমি বড্ড একা তাই না?
হ্যাঁ, কিন্তু তুমি কোথায় চলে গিয়েছিলে তুমি জানো না? তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু, জানো কেউ আমায় বুঝে না, কেউ আমার সাথে ভালো করে কথা বলে না।
এই তো আমি এসে গেছি, আমি বলবো কথা, আমি তোমার সব কথা শুনবো।
তুমি আমার ছেড়ে চলে যাবে না তো আর?
যেতেই হবে।
না, তোমায় আমি যেতে দিব না। আমি একা একা থাকতে পারি না, আমার খুব ভয় লাগে। তুমি যেও না প্লিজ, আমার বড্ড একা লাগে।
কিন্তু রূপা, আমি যে থাকতে পারবো না।
জানো, এখানে কেউ আমার কথা শোনে না। সবাই জানে কেমন আমি কেমন আছি, এই কথাটাও জিজ্ঞেস করার সময় কারণে। সবাই সবার মতো চুপচাপ ভালো থাকে, কিন্তু আমি তো পারি না। আমার একা থাকতে কষ্ট হয়, কথা না বলতে পারা অনেক কষ্ট। তাহলে তুমি এক কাজ করো, আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো।
তুমি যাবে? যাবে আমার সাথে?
হ্যাঁ, আমি যাব। এখানে থাকতে আমার খুব কষ্ট হয়, সবাই আমাকে ছাড়া ভালোই থাকে। সবাই তো ব্যস্ত, আমি আছি কি নেই তা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই।
আমার জগৎটা বড্ড অদ্ভুত।
যতই অদ্ভুত হোক, আমি কথা বলতে চাই, অনেক বন্ধু চাই।
ঠিক আছে, তবে চলো। আসো এদিকে, এদিকে আসো, আমার সাথে আসো রূপা, এদিকে আমার সাথে আসো, চলো আমার সাথে, আমার সাথে আসো। আসো, তোমাকে আমি অনেক বন্ধু দেব, অনেক বন্ধু, যাদের সাথে অনেক কথা শুনবে, তাদের সাথে গল্প তোমার করবে না, তোমার সাথে গল্প তাদের করবে না। তুমি আসো আমার সাথে, আসো আসো রূপা, আমার সাথে আসো।
চলে আসলাম।
হ্যাঁ, এভাবেই যেতে হবে। তুমি আমার সাথে যেতে চাও না? আমি যেখানে থাকি সেখানে তুমি যেতে চাও না? যদি চাও তাহলে আসো, আসো রূপা, আমি তোমাকে এখান দিয়েই নিয়ে যাব। আসো, আসো আমার সাথে। জগতের রাস্তা, কিছুক্ষণের মধ্যে তুমি আমার জগতে প্রবেশ করবে। তোমাকে আমি আমার জগতে নিয়ে আসবো, যেখানে কোন দুঃখ নেই, কষ্ট নেই, নেই কোন একাকিত্বতা।
হ্যাঁ, আমি আমি যাচ্ছি বন্ধু, আমি 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 যাচ্ছি, আমি যাচ্ছি বন্ধু।
একাকিত্বতাকে ছুটি দিয়ে রূপা চলে গেল না ফেরার দেশে। শুধুমাত্র বাবা মার ব্যস্ততার কারণে পৃথিবী থেকে চলে গেল একটি তাজা প্রাণ। বাবা মার অবহেলার কারণে রূপাকে প্রাণ দিতে হল। কোনো বাবা মারই তার সন্তানকে অবহেলা করা উচিত না। অবহেলা কখনোই ভালো কিছু বয়ে আনে না। আপনার চিন্তা ভাবনা আর আপনার পরিবেশ প্রভাবিত করবে আপনার সন্তানকে। তাই সচেতন থাকুন আর সচেতন রাখুন নিজেকে।
কুয়াশা, কুয়াশা।
শুনছিলেন আজকের কুয়াশার কাহিনী, যা একটু আগে শেষ হয়ে গেল। আজকের গল্পের নাম ছিল রূপার লাল পুতুল। লিখেছেন আব্রাহামের, নাট্যাংশ পরিচালনা ছিলেন শেখ তাবিজ শাড়ি এবং সাউন্ডে ছিলেন খালিদ। আর জানিয়ে দিচ্ছি তাদের নামগুলো যারা বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। রূপার চরিত্রে অভিনয় করেছেন শাড়ি, জয়নাল সাহেবের চরিত্রে অভিনয় করেছেন মঞ্জু, তনিমার চরিত্রে ছিলেন মেঘনা, ডাক্তারের চরিত্রে আপেল, রহিমের চরিত্রে লোবান, পুতুলের কণ্ঠ দিয়েছেন শাড়ি এবং একটি লোকের চরিত্রে অভিনয় করেছেন অভ্র। সময় হয়ে গেছে আমারও বিদায় নেবার। আবারও আগামী সপ্তাহে ঠিক একই সময় অর্থাৎ সোমবার রাত 11টায় হাজির হচ্ছি কুয়াশায় নতুন গল্প নিয়ে। সে পর্যন্ত এবিসির সঙ্গেই থাকুন আর ভালো থাকুন। শুভরাত্রি।
কুয়াশা।